नमः विष्णुपदाय कृष्णविष्टाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनामिने नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी वश्चत्वेशतारिणे वाचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महाबलनाय कृष्ण प्रेम प्रदाय ते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौर दिश नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपी कंत राधा कंत नमस्तुते तत्व कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी विश्वानु सुधी देवी प्रणमानि हरि प्रिय नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रम जगन्नाथाय ते नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण जगन्नाथ देव एवं जगन्नाथ पुरी धाम सम्बन्धे आज के बिकले सेकंड सेशन आलोचना करब। आपनारा जानें कि समय विवर्तित है चारटी जुगेर माध्यमे सत्य त्रेता द्वापर एवं कलि। प्रत्येक जुगे भगवान आविर्भूत हन जुगावतार रूपे, विभिन्न रूपे भगवान अवतरण करें। भगवान असंख्य भावे अवतार ग्रहण करे जगते आसें। अवतारेर संख्या कत सेटी केउ बोलते पारबे ना। अवतार हि असंख्य, जेमन समुद्रेर ढेउ केउ गुणे शेष करते पारे ना, एकेर पर एक आसे। ठीक सेरकम जगतेर विभिन्न कार्य सम्पादन करार जन्य, मंगल साधन करार जन्य, दुष्कृति दमन करार जन्य, धर्म के स्थापना करार जन्य एवं आरो विभिन्न रकमेर उद्देश्य चरितार्थ करार जन्य भगवान जगते आसें विभिन्न रूप धारण करे। किन्तु ता सत्त्वेओ आमरा जानी विशेष करे सत्य युगे भगवान बद्रीनारायण रूपे एसेछिलेन। उनी बद्रीनाथ একটা জায়গা আছে ভারতে, প্রসিদ্ধ তীর্থস্থান, সেখানে ভগবান বদ্রী নারায়ণ রূপে এসেছিলেন। ত্রেতা যুগে ভগবান রাম রূপে এসেছিলেন, তাই না? সত্য ত্রেতা দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ রূপে এসেছিলেন, আর কলি যুগে জগন্নাথ রূপে, এরকম বলা হয়। এই যে চারটি স্থানে ভগবান আসেন বিশেষ করে চারটি কার্য সম্পাদন করার জন্য, এরকম বলা হয়ে থাকে। সত্য ত্রেতা দ্বাপর যুগে ভগবান কৃষ্ণরূপে এসেছিলেন, বিশেষ করে দ্বারকাধীশ কৃষ্ণরূপে। কোন কৃষ্ণ? সকালে আমরা যার সম্বন্ধে আলোচনা করেছিলাম, ব্রজেন্দ্রনন্দন যিনি কৃষ্ণ, উনি হচ্ছেন অবতারী। ওনার আগমন ভেরি স্পেশাল, কিন্তু যুগের যুগ অবতার রূপে দ্বারকাধীশ কৃষ্ণ এসেছিলেন। তো এরকম বলা হয় কি বদ্রীনারায়ণ রূপে বদ্রীনাথে ভগবান স্নান করতে পছন্দ করে। ভগবান রাজাধীরাজ, তো উনি এক একটি কার্য এক এক জায়গায় করেন। স্নান করেন তিনি বদ্রীনাথে, রাজকীয় পোশাক পরিচ্ছদ পরিধান করেন, রাজকীয় ভাবে থাকেন, পোশাক পরিধান করেন, এটা হচ্ছে দ্বারকা, দ্বারকাধীশ রূপে, তাই না? আর রামেশ্বরম, ওখানে ভগবান শয়ন করেন, রেস্ট করেন। আর খাওয়া দাওয়া কোথায় করেন? জগন্নাথপুরী, জগন্নাথপুরী ভগবান খান। বদ্রীনাথে ভগবান স্নান করেন। আর ঘুমান কোথায়? রামেশ্বরণে। আর দ্বারকায় তিনি রাজবেশ ধারণ করেন। এগুলি মনে থাকবে? এই যে চারটি ধামের ভিতর এটা বলা হয় যে জগন্নাথপুরী অত্যন্ত জাগ্রত। জগন্নাথপুরী ধামের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে প্রসাদ খাওয়া। আপনারা যদি ওখানে গিয়ে খুব দর্শন করেন, জগন্নাথপুরীর আশেপাশে অনেক তীর্থস্থান আছে, সেগুলি দর্শন করেন, আর হোটেলে থাকেন, আর হোটেলের থেকে হোটেলের খাবার দাবার খান, কিন্তু জগন্নাথ দেবের প্রসাদ যদি না খান, তাহলে আপনার জগন্নাথপুরীতে যাওয়া ব্যর্থ। জগন্নাথ দেবকে খুশি করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে বেশি বেশি প্রসাদ খান, উনার প্রসাদ। উনি দিনে কয়বার খান? তাহলে আপনারা কমসে কম ছবার খান দিনে। উনি 60 বার খান, ভক্তরা যদি 6 বার খান, প্রতিবারে 1.5-2 কিলো করে, তাই ভগবান খুব খুশি হয়। কোনো টেনশন ফিল করবেন না, কেন খেয়ে যদি আপনি মরেও যান কোনো অসুবিধা নেই, ভগবান আপনাকে পরম গতি দান করবেন। এর থেকে আর কি আছে? জগন্নাথপুরীতে প্রতিদিন প্রচুর প্রসাদ পাওয়া যায়। এরকম বলা হয় যে যদি হঠাৎ করেও 2-3 লাখ লোক সেখানে যায় কোনো দিন, যেমন আমরা যদি এখান থেকে 500 লোক নিয়ে যাই, আমরা তো ওদের ইনফর্ম করবো না যে আমরা আসছি আমাদের জন্য প্রসাদ বানান, বলবো না? তো এরকম পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে জগন্নাথপুরী দর্শন করতে যায় বিনা নোটিশে। কিন্তু আজ পর্যন্ত কোনোদিন এরকম হয়নি যে জগন্নাথপুরী দর্শনে গিয়ে দর্শনার্থী না খেয়ে এসছে, প্রসাদ পায়নি। লক্ষ লক্ষ লোক গেলেও বিনা নোটিশেও যদি যায়, তবু কেউ অভুক্ত হিসাবে আসে না, পর্যাপ্ত পেট ভরে খেলেও কোনোদিন প্রসাদের অভাব হয় না, এমন ওখানে জগন্নাথ দেবের মহিমা। তো বিশেষ করে ওই জগন্নাথ দেবের মন্দির, ওটা ওই একটা পাহাড়ের উপর অবস্থিত। কিসের উপর? পাহাড়ের উপর অবস্থিত। ওই জগন্নাথ দেবের মন্দিরের সামনে আপনার কে কে জগন্নাথপুরী দর্শন করেছেন, হাত উঠান। আচ্ছা, মোটামুটি সবাই দেখেছে। তো দেখেই দেখবেন মন্দিরের সামনে যে সিংহ দ্বার আছে, দ্বার মানে গেট, সিংহ দ্বার আছে, ওর সামনে একটা লম্বা পিলার আছে, দেখেছেন? ওই পিলারটা 11 মিটার উঁচু। কত মিটার? ওই পাথরটার ভিতর কোনো ইয়া নেই, জোড়া নেই, একটা পাথর দিয়ে বানানো। ওই পাথরটা আগে কোণার্ক নামে একটা সূর্য মন্দির আছে জগন্নাথপুরীতে, সেই মন্দিরে ছিল, কিন্তু আজ থেকে 100 বছর আগে ওই পাথরটা অ্যাজ ইট ইজ এনে জগন্নাথ দেব মন্দিরের সামনে রাখা হয়েছে। ওই পাথরটার নাম হচ্ছে অরুণ স্তম্ভ। কি নাম? ওর উপরে একটা পাখির মতো দেখা যায়, মানে মূর্তি, উনি হচ্ছেন অরুণ দেব। সূর্যদেবের সারথিকে অরুণ দেব বলা হয়, ওখানে আছে। ওই স্তম্ভ যত উঁচু, ঠিক ওই স্তম্ভের বরাবর, হিন্দি মে বরাবর বলতে হয়, মানে স্তম্ভের সমান স্থানে জগন্নাথ দেব বসে আছেন ওইদিকে অল্টারের ভিতর, সমানে সমান। তো ওইটা অরুণ স্তম্ভ নামে পরিচিত। জগন্নাথ দেব মন্দিরে 4টি গেট আছে। তো প্রথম বা পূর্ব গেটের নাম হচ্ছে সিংহদ্বার, পূর্বের অপোজিটে কি আছে পশ্চিম, তার নাম হচ্ছে ব্যাঘ্রদ্বার। আর উত্তর দিকে যে গেট আছে তার নাম হচ্ছে হাতি, হাতিকে কি বলে এলিফ্যান্ট গেট, হস্তি গেট। আর তার বিপরীতে কোন দিক হয়? উত্তর দক্ষিণ, দক্ষিণে হচ্ছে হর্স গেট, হর্স মানে ঘোড়া, অশ্ব গেট। হ্যাঁ, অশ্ব গেট মনে থাকবে। এই ক্লাসটা ইনফরমেটিভ ক্লাস, ইনফরমেটিভ ক্লাস মানে এখানে অনেক ইনফরমেশন দেবো আমি, দেখি আমি পরে জিজ্ঞেস করবো কার কথা মনে থাকলো, সেজন্য খাতায় ভালো করে লিখুন। হ্যাঁ, কমসে কম এই 4টি ওখানে গেট আছে। তো প্রথমে আমরা অরুণ স্তম্ভের কথা বললাম, তারপরে দেখবেন যখন প্রবেশ করতে যাবেন তখন পা ধোয়ার একটা জায়গা আছে। এটা নিয়ম ভগবানের মন্দিরে, আপনি হয়তো বিভিন্ন জায়গায় হেঁটে 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 বেরিয়েছেন, পা নোংরা হয়ে গেছে বা জুতা পরেছিলেন, তো ওই যদি আপনি মন্দিরে প্রবেশ করতে চান তাহলে আপনাকে বাধ্য হয়ে পা ধুতে হবে। জুতা পায়ে বাইরে রেখে একটু লম্বা জায়গা আছে, ওখানে জল ফ্লোয়িং করছে, ওর ভিতর দিয়ে যেতে হবে, পা ধোয়া হয়ে যায়। হ্যাঁ, তো পা ধুয়ে আপনি সামনে যাবেন, গিয়ে দেখবেন ওই গেটের সিংহদ্বারের ডান দিকে বিশাল একটা মুখ আছে জগন্নাথ দেবের, ওইটাকে বলা হয় পতিত পাবন জগন্নাথ। কি বলা হয়? পতিত পাবন জগন্নাথ। কেননা জগন্নাথ মন্দিরের সেই অনাদিকাল থেকে একটা নিয়ম আছে কি, হিন্দু ছানা ওই মন্দিরে কেউ প্রবেশ করতে পারবে না। মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বিদেশি, যাদেরকে ম্লেচ্ছ বলা হয় তাদের ওখানে প্রবেশ অধিকার নেই। কেন? পান্ডারা বলে তোরা পতিত, তোদের তোরা খুব নিচু, সেই জন্য জগন্নাথ দেব বলছেন ঠিক আছে আমি ওদের জন্য আমি ওই গেটে অবস্থান করব। হ্যাঁ, ওরা রাস্তায় দাঁড়িয়ে আমাকে দর্শন করবে এবং পরম গতি লাভ করবে, সেই জন্য ওইখানে বড় মুখ করা আছে প্রবেশ করতে, ঠিক ডান দিকে, হাতের ডান দিকে একটা বড় জগন্নাথের মুখ আছে, ওনাকে বলা হয় পতিত পাবন জগন্নাথ দেব। এরপরে আপনি আরো অগ্রসর হন, তারপর দেখবেন কতগুলি সিঁড়ি আছে, ওইখানে 22টা সিঁড়ি আছে। কতটা? এই পাহাড়ের উপর উঠতে 22টা সিঁড়ি আছে, ওই সিঁড়িগুলোর আলাদা আলাদা নাম আছে। তো সিঁড়িতে দেখবেন উপর থেকে অনেক লোক গড়িয়ে গড়িয়ে নিচে আসে, দেখেছেন? কেন? কারণ ওই মন্দির এত প্রাচীন মন্দির, ভারতের দ্বিতীয়টি নেই। ওই প্রাচীন মন্দিরে ভারতের এমন কোনো মহাপুরুষ নেই যে জগন্নাথপুরী দর্শন করেননি, সে যে কোনো সম্প্রদায়েরই হোক না কেন, সেই সমস্ত মহাপুরুষগণ এই সিংহদ্বার দিয়ে প্রবেশ করেছেন, তো তাদের পদধূলি ওখানে আছে। সেইটা মনে করে যাদের ভক্তি বিশ্বাস আছে তার উপর থেকে তার শরীরটাকে এরকম গড়িয়ে গড়িয়ে নিচে পর্যন্ত আসে, যাতে করে তাদের চরণধূলি তার শরীরে লেগে সে ধন্যাতি ধন্য হয়, সেজন্য অনেক মানুষ এটা করে। তো আপনি এই 22টা সিঁড়ি ক্রস করে আপনি উপরে যাবেন। প্রথমে দেখবেন প্রথম দ্বিতীয় স্টেপে একটা সিঁড়ি আছে, সেই সিঁড়ির মাঝখানে কিছু অংশ কালো পাথর আছে, একটা কালো পাথর আছে, ওই কালো পাথরটা হচ্ছে যমরাজ। কে? হ্যাঁ, একবার কি করেছে জগন্নাথ পুরীতে একটা মানুষ মারা গেছে, সেই অনেক আগের কথা, আর যমদূত এসে ওকে ধরে নিয়ে যমপুরীতে নিয়ে চলে গেছে। এখন জগন্নাথের দূত ইনফরমেশন দিয়েছে, প্রভু তোমার ক্ষেত্র থেকে যমদূতরা এখান থেকে নিয়ে গেছে যমপুরীতে। জগন্নাথ একদম ফোন উঠিয়ে ফোন করেছে, ফোন তুলে যমপুরী যমরাজকে, কি আমার এখানে তোমার দাদাগিরি, আমার ক্ষেত্র থেকে কে মরছে, তার কি গতি হবে, কি বিচার হবে সেটা আমি দেখব, তুমি কে? তারা দাঁড়িয়ে জিজ্ঞাসা, তোমার সাথে আমার কথাবার্তা আছে। তো যমরাজ ভয়ে ভয়ে ওখানে এসছে জগন্নাথপুরীতে। হ্যাঁ প্রভু, কি হয়েছে? না আমার লোক তুমি নিয়ে গেছো কেন? তখন যমরাজ বলেছেন, প্রভু ক্ষমা করুন, আমার ভুল হয়ে গেছে। বলে, তোমার ভুল হয়েছে, এর জন্য তোমাকে পানিশমেন্ট হবে, যাও তুমি সিংহদ্বারের সেকেন্ড নাম্বার গেটে গিয়ে শুয়ে থাকো, তোমার উপর দিয়ে আমার ভক্তরা চড়ে আসবে, তখন তোমার ক্ষমা হবে। সেই জন্য ওখানে জগন্নাথ সরি যমদূত কালো পাথর রূপে অবস্থান করছে। আপনারা যখন যাবেন তখন পাথরটা পা রেখে যাবেন, তাহলে কি হবে, আপনার কোটি জীবনের পাপ ওই যমরাজ নিয়ে নেবে। যমরাজ এরকম ভক্তদের পাপ নিয়ে নিয়ে ও আরো বেশি কালো হয়েছে। পাপের একটা লক্ষণ হচ্ছে কালো, ব্ল্যাকিশ কমপ্লেক্সন, তো সেই জন্য পাথরটা কালো হয়ে আছে। তা আপনারা যাওয়ার সময় একদম ভালো করে দেখে শুনে পা দেবেন, কিন্তু উপরে যাবেন, ভগবানকে দর্শন করবেন, প্রার্থনা করবেন, আপনি তো পুরো পাপ মুক্ত হয়ে গেলেন। কেন? এক তো যমরাজ পাপ নিয়ে নিল, তারপরে আপনি জগন্নাথকে দর্শন করলে একদম কোনো পাপ থাকে না। শাস্ত্র বলেছেন, একবার যদি কেউ জগন্নাথকে দর্শন করে তার কোটি জীবনে অর্জিত পাপ সব শেষ হয়ে যায়। তার মানে জগন্নাথকে দর্শন করা মানে কোনো আর পাপ নেই, এদিকে গেট থেকেই তো শেষ পাপ নাকি, উপরে গিয়ে তো একদম পূর্ণ পবিত্র আপনি হয়ে গেলেন। হয়ে জগন্নাথ দেবকে মন্দির পরিক্রমা করে আপনি যখন আসলেন এই সিংহদ্বার দিয়ে, সাবধান, ওই কালো পাথরে আর পা দেবেন না, ওর আশেপাশে জায়গা আছে ওইখান দিয়ে আসবেন। কিন্তু আপনি আসার সময় যদি ওই কালো পাথরের ভিতর পা দেন তাহলে আপনার যত পা স্খলন হয়েছিল ওর থেকে 100 গুণ আরো বেশি হয়ে যাবে। বুঝতে পারছেন? জানি না আপনারা কি করেছেন, ডান দিকে বা দিকে পর্যাপ্ত জায়গা আছে আসার জন্য, ওখান দিয়ে আসতে হবে, ওখানে পা দেওয়া যাবে না। হ্যাঁ হরি বল, আওয়াজটা ঠিক আসছে না, হরি বল, আওয়াজটা ঠিক আসছে, শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি না। ওকে, এইদিকে ব্যবস্থা নেই, হরি বল। তো এইটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। আচ্ছা, প্রথমে আপনারা চলে গেলেন, আওয়াজ কমে গেছে, একটু পরে ওটা বন্ধ হয়ে যাবে। কেন, প্রথমে যে আওয়াজ হচ্ছিল এখন কমে গেছে তো? হরি বল, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে বল, হরে কৃষ্ণ ঠিক আছে বসো। তো আপনি 22টি সিঁড়ি অতিক্রম করে উপরে চলে গেলেন, তারপরে আপনি জাস্ট ডাইরেক্ট মন্দিরে প্রবেশ করুন। মন্দিরে প্রবেশ করে আপনি দেখবেন মন্দিরে যে মূল মন্দির তার চারটি সেকশন আছে, চারটি সেকশনে চারটি নাম, যেখানে জগন্নাথ দেব দাঁড়িয়ে আছেন বলদেব সুভদ্রার সাথে, ওই জায়গাটার নাম হচ্ছে গর্ভ মন্দির। কি নাম? তার সামনে যে জায়গাটা আছে তার নাম হচ্ছে মুখশালা। কি নাম? তার সামনে যে জায়গাটা আছে সেই জায়গাটার নাম হচ্ছে নাট মন্দির, যেখানে গরুর স্তম্ভ আছে। তার সামনে আরেকটা জায়গা আছে তার নাম হচ্ছে ভোগ মন্দির। কি নাম? এই চারটি জায়গা, চারটি সেকশন আছে জগন্নাথ মন্দির। তার ভিতরে গরুর স্তম্ভ যেখানে আছে ওইখানে হচ্ছে ভগবানের বাহন গরুর দেব অবস্থান করছেন একটা পিলারের উপরে। তো দর্শন করতে করার সময় প্রথম গরুর দেবকে স্পর্শ করা উচিত। গরুর দেবের ওখানে দণ্ডবত প্রণাম করে গরুর দেবকে আলিঙ্গন করে তার কৃপা প্রার্থনা করা উচিত যে হে গরুর দেব আপনি কৃপা করুন যাতে করে জগন্নাথ দেবের কৃপা আমরা লাভ করতে পারি, তাকে যেন ঠিকভাবে দর্শন করতে পারি। তার ভক্তের কৃপা হলে ভগবানের আমরা দর্শন লাভ করতে পারি। তো এক সময় কি হলো, শ্রীমান মহাপ্রভু সন্ন্যাস নিয়ে পুরী ধামে গিয়েছিলেন। পুরী ধামে কেন গিয়েছিলেন? মহাপ্রভু হচ্ছেন করুণার অবতার, মহাপ্রভু হচ্ছেন করুণার অবতার, আর জগন্নাথ দেবকে করুণার অবতার বলা হয়। দেখবেন যে মানুষের স্বভাব চরিত্র যেমন সে ওই রকম হচ্ছে মানুষের সঙ্গে সঙ্গ করে, সেই জন্য মহাপ্রভুর ভাব আর জগন্নাথের ভাব একই রকম, পতিত পাবন দুজনেই। সেই জন্য মহাপ্রভু জগন্নাথ পুরীতে গিয়েছিলেন তাদের তার সঙ্গে সঙ্গ করার জন্য, একই জায়গায় থাকার জন্য। করুণার একটা লক্ষণ হচ্ছে যারা অত্যন্ত দয়াশীল এবং করুণাশীল তাদের চোখের চারিদিকে লাল থাকে, লাল রং থাকে। দেখবেন মহাপ্রভুর চারিদিকে লাল রং চোখে, আর জগন্নাথের চোখের চারিদিকে লাল তো স্পষ্ট দেখাই যাচ্ছে। এলে করুণার লক্ষণ, বদ্ধ জীবের প্রতি তাদের যে কারুণ্য ভাব তার লক্ষণ হিসেবে চোখটা রেডিশ কালার থাকে। তো শ্রীমান মহাপ্রভু ওখানে গিয়েছিলেন, আপনি যদি বলেন প্রভু আমার চোখ লাল, হ্যাঁ আমাদের মেজাজ গরম হলে চোখ লাল হয়, তার অ্যালার্জি থাকলে চোখ লাল হয়, সবসময় যদি ঝিমানো ঝিমানো ভাব থাকে তবু চোখ লাল হয়, ঘুম থেকে উঠার পরে চোখ লাল হয় সেটা আলাদা, করোনা জনিত লাল সেটা আলাদা। কিন্তু রিয়েলি যদি কোনো মানুষের চোখ লাল থাকে সব সময় জাগা অবস্থায় যে কোনো সময়, তো বুঝবেন যে সাধারণ মানুষের থেকে তার দয়ার ভাব বেশি, অনেক দয়া তিনি করেন। তো মহাপ্রভু যখন প্রথমবার জগন্নাথ পুরীতে গিয়েছিলেন জগন্নাথের স্তব স্তুতি পাঠ করতে করতে তিনি জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছিলেন। কদাচিত কালিন্দী তটে বিপিন সঙ্গীত তরল মদা ভীরি নারী বদন কমলাশ্চদ মধুপ রমা শম্ভুর ব্রহ্মার মরপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। এইরকম জগন্নাথ অষ্টকম আছে, আমাদের সময় হলে আমরা ওটা পরে ব্যাখ্যা করবো, আজকে তো হবে না যদি সময় পাই, সেটা খুব ইম্পর্টেন্ট। চৈতন্য মহাপ্রভু প্রায়ই বলতে রোজ প্রতিরোধ এই জগন্নাথ অষ্টকম উনি পাঠ করতেন, সে কারণে অনেকে অনুমান করেন যে জগন্নাথ অষ্টকম শ্রীমান মহাপ্রভু রচনা করেছেন, আসলে তা নয় অন্য কিছু। কিন্তু জগন্নাথকে খুশি করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু সবসময় জগন্নাথ অষ্টকম পাঠ করতেন। তো তিনি প্রথমবার যখন জগন্নাথ পুরী মন্দিরে প্রবেশ করেছিলেন এই জগন্নাথ অষ্টকম পাঠ করতে করতে একদম ভগবান যেখানে দাঁড়িয়ে আছেন সেই অলতারের সামনে চলে গিয়েছিলেন। তো ওখানে যাওয়ার পরে মহাপ্রভু নিজেকে সংযত রাখতে পেরেছিলেন না, তিনি এরকম বিগলিত হয়ে গেছিলেন, প্রেমে একদম বিগলিত হয়ে নিচে পড়ে গিয়েছিলেন, যেখানে প্রদীপ গুলি রাখা আছে ওখানে নিচে পড়ে গিয়েছিলেন। তো তারপর থেকে সেটা অনেক লীলা, সে প্রসঙ্গে আমরা যাবো না এখন। ওখান থেকে সাধুমহ ভট্টাচার্য ওনার বাড়িতে নিয়ে গিয়েছিলেন, তাকে সুস্থ করেছিলেন, সেটা অন্য লীলা, এটা আমরা মহাপ্রভু প্রসঙ্গে যখন আলোচনা করব তখন ওটা ব্যাখ্যা করব। তো মহাপ্রভু প্রথমবার গিয়ে ওনার নিজেকে সংযত করতে পারেননি ভগবানকে দেখে, কেন মহাপ্রভুর ভাবটা হচ্ছে রাধারণীর ভাব, আর জগন্নাথকে শ্রীমান মহাপ্রভু জগন্নাথজন কখনো দর্শন করতেন না, দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর রূপে দর্শন করতেন। মন্দিরে গিয়ে জগন্নাথকে দর্শন করছেন, ওনার চোখের সামনে কৃষ্ণ দাঁড়িয়ে থাকতেন ওই রূপে, কেন রাধার চোখে কৃষ্ণ ছাড়া অন্য কিছু পারে না, সে যেই হোক না কেন, সে যে কোনো অবতার পর্যন্ত হোক না কেন, রাধারানী কারু কেউ দেখেন না, কাউকে দেখেন না, রাধারানী শুধু কৃষ্ণকে দর্শন করেন। সেই জন্য যেহেতু রাধাভাব সবলিত, রাধাভাব সমন্বিত হয়ে শ্রীমন মহাপ্রভু জগন্নাথ পুরীতে গিয়েছিলেন, তো মহাপ্রভুর চোখে জগন্নাথ কৃষ্ণ রূপে প্রতিভাত হতেন, তো উনি কৃষ্ণকে রূপ, আর কৃষ্ণকে দেখেন, কেন অনেক বিরহের পরে অনেক সেপারেশনের পরে প্রিয়জনকে যখন দেখেছেন তখন রাধারানী আর ঠিক থাকতে পারেনি, একদম প্রেমে বিগলিত হয়ে মাটিতে পড়ে গিয়েছে। তো ঠিক সেই রকম ভাব শ্রীমান মহাপ্রভুর ভিতর জাগরিত হয়েছিলেন, মহাপ্রভু নিচে পড়ে গিয়েছিলেন, তারপরে সুস্থ হয়ে গেলেন। এরপরে উনি যতবার জগন্নাথ পুরীতে জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছিলেন উনি ডিসাইড করেছিলেন, আমি আর কখনো ওই অল্টারের কাছে যাব না, কেন আমি নিজেকে ঠিক রাখতে পারবো না, আমি বাপু দূরে বসে ভগবানকে দর্শন করব। সেই জন্য যেখানে জগন্নাথে দাঁড়িয়ে আছেন সেখান থেকে অরুণ স্তম্ভ অনেক দূরে, আপনারা যারা দর্শন করছেন তারা জানেন অনেক দূরে, সেই অরুণ স্তম্ভের পিছনে দেওয়ালে হাত দিয়ে, কেন এত দূরে থাকা সত্ত্বেও মহাপ্রভু নিজেকে সংবরণ করতে পারতেন না, পড়ে যেতেন এরকম, সেই জন্য একটা হাত সাপোর্ট দিয়ে নিতেন যাতে করে আমি ঠিক থাকতে পারি, এই হাতটা দিয়ে মহাপ্রভু এরকম দর্শন করতেন দূর থেকে। তো মহাপ্রভু যে প্রেমে বিগলিত হয়ে যেতেন তার প্রমাণ আজও আছে, সেই যে দেওয়ালে হাত রাখতেন সেই দেওয়াল মহাপ্রভুর স্পর্শে বিগলিত হয়ে গেছে, ভগবানের আঙুলের দাগ ওখানে আছে এখনো, আপনারা গেলে হয়তো দর্শন করতে পারবেন, মহাপ্রভুর হস্তস্পর্শ প্রেমজনিত কারণে পাথর পর্যন্ত সহ্য করতে পারেনি, পাথর বিগলিত হয়ে গেছে তার হস্তপদের স্পর্শ, তার প্রমাণ এখনো আছে, আপনি কি দেখেছেন? তো সেইখানে আমাদের গৌড়ীয় বৈষ্ণবগণ ইস্কনের ভক্তরা ওখানে যান, ওইখানে দণ্ডবত প্রণাম করে ঠিক মহাপ্রভুকে মহাপ্রভুর স্টাইলকে নকল করে, আমি অনেক দাঁড়িয়েছি এইভাবে হাত দিয়ে, কিন্তু দেখি যে প্রেম আসে না, যাই হোক মহাপ্রভু তো দেখছেন যে আমার ভক্তরা আমাকে স্মরণ করছে। তো ওখানে যেতেন, তো দর্শন করার পরে আপনি বাঁ দিক দিয়ে নেমে যান, নেমে গিয়ে আপনি দেখবেন একটা ছোট্ট মন্দির আছে, ষোলোটা স্তম্ভ, ওকে বলে মুক্তি মণ্ডপ, কি বলে মুক্তি মণ্ডপ, ওইখানে ব্রহ্মাজি যজ্ঞ করেছিলেন, সেখানে আছে অনেক উঁচু বেদিটা, সেখানে যে সমস্ত পাণ্ডাগণ রিটায়ার্ড করেছেন, মানে আগে পাণ্ডা ছিলেন এখন বয়স হয়ে গেছে তাদেরকে সেবা থেকে ছুটি দিয়েছে, সেই পাণ্ডারা ওখানে বসে থাকে, আর শ্রদ্ধালু ভক্তবৃন্দ তাদেরকে প্রণাম করেন, অনেক সময় ওরা আমি যেমন বসে আছি না এই অলকারে উপরে বেদির উপরে, ওরা ওই বসে পা দুটো ঝুলিয়ে দেয় যাতে করে আপনি ওনার পাকে স্পর্শ করতে পারেন, আপনাকে সুযোগ দেন, পাণ্ডারা খুব দয়ালু স্পর্শ করেন, আর ওদেরকে কিছু একটু পান টান খাওয়ার জন্য কিছু দিতে হয়, সেটা মুক্তি মণ্ডপ নামে পরিচিত। এবং ঠিক তার পাশে দেখবেন বিশাল একটা জাইগান্টিক বানিয়ান ট্রি আছে, জাইগান্টিক মানে অনেক বড় বিশাল একটা বৃক্ষ আছে, বট বৃক্ষ বলে, এই বট বৃক্ষের নাম কল্প বৃক্ষ, কি বলে কল্প বৃক্ষ, কল্প শব্দ মানে হলো হাজার, যে হাজার হাজার লাখ লাখ সাল থেকে ওই বৃক্ষটা ওখানে আছে, কোনোদিন মরে না, কোনোদিন মরে না। তো ওই কল্প বৃক্ষ হাজার যুগের সাক্ষী। এটা বলা হয় যে কল্প বৃক্ষকে স্পর্শ করে, প্রণাম করে, পরিক্রমা করে যে যা প্রার্থনা করে তার মনোবাসনা পূর্ণ হয়ে যায়, সেই জন্য ওর নাম কল্প বৃক্ষ। মানে কল্পনা আপনি যা করবেন সেটা আপনি পেয়ে যাবেন। তো আমরা ভক্ত হিসাবে কল্প বৃক্ষের কাছে কি প্রার্থনা করা উচিত? আমার যেন শুদ্ধ কৃষ্ণ প্রেম লাভ হয়, গৌর প্রেম লাভ হয়, আমরা যেন গুরুদেবের কৃপা পাত্র হতে পারি, এইভাবে প্রার্থনা করা উচিত। আর জড়জগতের কোনো কিছু প্রার্থনা করার দরকার নাই, ভক্তরা ভক্তিমূলক প্রার্থনা করে দরকার। ওই কল্প বৃক্ষ নিয়ে অনেক ঘটনা আছে, সময় পেলে আমরা বলবো। ওইখানে একজন ঋষি যিনি সাত কল্প জীবিত থাকবেন বল পেয়েছিলেন, সেই কল্প ঋষির নাম কি? মার্কণ্ডেয় ঋষি। কোন বলেছে, কে বলেছে? থ্যাংক ইউ, মার্কণ্ডেয় ঋষি। কল্প, কল্প মানে কল্পর মহাকল্প। ব্রহ্মার যখন একদিন শেষ হয়ে যায় তখন একটা তাকে কল্প বলা হয়। কল্প যখন শেষ হয় ওকে খণ্ড প্রলয় হয়। খণ্ড প্রলয় মানে ব্রহ্মাণ্ডের পাতাল লোক থেকে শুরু করে মহরলোক পর্যন্ত ডুবে যাবে জলে, তাকে খণ্ড প্রলয় বলে। এগুলো বুঝেন? নিচে অতল, ভিতর সুতল, তলতল, মহাতল, রসাতল, পাতাল, তার উপরে পৃথিবী, পৃথিবীর উপরে ভূগোলক, ভূগোলকের উপর স্বর্গলোক, স্বর্গলোকের উপর মহরলোক, এই পর্যন্ত ডুবে যাবে জলে, তাকে বলে খণ্ড প্রলয়। শুধু চারটি প্ল্যানেট থাকবে, তার নাম কি? জনলোক, মহরলোক, জনলোক, তপলোক, সত্যলোক। এই স্বর্গলোক পর্যন্ত ডুবে যাবে, উপরে চারটি লোক থাকবে। কিন্তু যখন মহাপ্রলয় হবে, মানে ব্রহ্মার 100 বছর আয়ু যখন শেষ হয়ে যায়, তখন তাকে বলে মহাপ্রলয়, পুরো ব্রহ্মাণ্ড ডুবে যাবে। তো মার্কণ্ডেয় ঋষি বলেছেন তুমি সপ্তকল্প পর্যন্ত এরকম জীবিত থাকবে। তো প্রতিকল্পে সারা ব্রহ্মাণ্ড জল প্লাবিত হয়ে যায়, তখন তিনি কি করেন? চারিদিকে জল আর জল, মানে মহা 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 সমুদ্রে রূপান্তরিত হয়। কিন্তু উনি তো মরবেন না, তোমরা জলের ভিতরে এরকম জলের সুইমিং করতে হবে। তো জল ডুবছে, জল খাচ্ছে, তবু মরে না। তখন উনি ভাসতে 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 দেখেন যে একটা বট বৃক্ষ দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে ওই জগন্নাথপুরীর বট বৃক্ষ। জগন্নাথপুরী সম্বন্ধে এরকম বলা আছে যে মহাপ্রলয় হলেও ওই জগন্নাথপুরীর কখনো অসুবিধা হয় না, ডোবে না। সেই জন্য উনি দূর থেকে দেখেছেন একটা বট বৃক্ষ। তো ভাসতে ভাসতে তিনি এসেছেন, এসে ওই বট বৃক্ষের উপরে গিয়েছেন। বট বৃক্ষের উপরে দেখেন যে শ্রীকৃষ্ণ একটা ছোট্ট পাতার উপরে ছোট্ট শিশুরূপে শুয়ে আছেন। আপনারা দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের একটা ছবি না, পাতার উপরে কৃষ্ণ শুয়ে আছেন, দেখেছেন? ওই চলে এই ঘটনা। যাই হোক, তখন তার কৃষ্ণের সঙ্গে কথোপকথন হয়েছে, জগন্নাথপুরীর মাহাত্ম্য তিনি অবগত হয়েছেন। সেই থেকে মার্কণ্ডেয় ঋষি বলেছেন আমি এই স্থান ছেড়ে আর কোথাও যাব না। তো জগন্নাথপুরীর পূর্ব উত্তর সাইডে ওই মার্কণ্ডেয় ঋষির আশ্রম আছে এখনো। তার নাম অনুসারে একটা সরোবর আছে, যার নাম মার্কণ্ডেয় সরোবর আছে। তো ওইখানে মার্কণ্ডেয় ঋষি যুগ যুগ থেকে তপস্যা করছে। তো মার্কণ্ডেয় ঋষির সঙ্গে এই বট বৃক্ষের অনেক ঘটনা আছে। তা আপনি দুটো দর্শন করলেন, কল্প বৃক্ষ, তারপরে মুক্তি মণ্ডপ। আপনি আরো এগিয়ে যান, দেখবেন যে একটা পান্ডা ছোট্ট একটা পুকুরের থেকে এই যে ঝাঁটা না কি দিয়ে যেন উঠিয়ে উঠিয়ে মানুষকে জল ছিটিয়ে দিচ্ছে, দেখেছেন? ওইটার নাম হচ্ছে রোহিণী কুণ্ড। কি নাম? রোহিণী কুণ্ড। এরা বলা হয় যে ওই পুকুরের জলে যে স্পর্শ করবে, অবগাহন করবে, মানে স্নান করবে, তার মুক্তি হয়ে যাবে। মুক্তি মানে জলজগতের বন্ধন থেকে মুক্ত হয়ে সে বৈকুণ্ঠে চলে যাবে। এখন ওই পুকুরটা অনেক অনেক বড় ছিল। ওই পুকুরটা সম্বন্ধে আমি বর্ণনা করেছিলাম, বিদ্যাপতিকে যখন পাহাড়ের উপর নিয়ে গিয়েছিল, কে মনে আছে? কে? সাবর রাজ। সাবরাজের নাম কি? বিশ্বাস, ভেরি গুড, বিশ্বাস যখন নিয়ে গিয়েছেন তখন বলেছিলেন যে এই যে পুকুরটা এর নাম রোহিণী কুণ্ড, বলে এর মাহাত্ম্য অত্যন্ত উন্নত, সেটা কি তা প্রমাণ করেছিলেন। তো বিদ্যাপতিকে যখন এই পুকুরটা দেখাচ্ছিলেন তো দেখলেন যে উপর থেকে একটা কাক নিচে পড়লো জল খাওয়ার জন্য না কি, সে নিচে পড়লো, নিচে পড়ার সাথে সাথে সে কাকটা চতুর্ভুজ রূপ ধারণ করে বৈকুণ্ঠে চলে যাচ্ছে। উনি দেখলেন, এই দেখে বিদ্যাপতির লোভ হলো, আমার আর মহারাজের কাছে সংবাদ নেওয়ার কোনো দরকার নেই, আমি নিজে ঝাড় দিয়ে প্রথম বৈকুণ্ঠে তো যাই। এই উনি বাংলা একটা কথা আছে, নিজে বাসলে আমি যেহেতু সন্ধান পেলাম, আমার তো সাধারণ বজন কিছু নেই, যদি এইখানে ঝাল দিয়ে পড়ে মরেও যায় অসুবিধে কি, বৈকুণ্ঠে চতুর্ভুজ। তো সেইটা প্ল্যান করেছিলেন, তখন দৈব বানিয়েছিল, না বিদ্যাপতি তোমার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, তুমি এভাবে আত্মহত্যা করো না, তুমি এই সংবাদ নিয়ে মহারাজ ইন্দ্রদমকে দিয়ে দাও। তখন এই দৈব বাণী শুনে তিনি ওটা করেছিলেন না, মানে উনি নিজে মরতে গিয়েছিলেন। তো যাই হোক, আপনারা যদি যান ওই পাণ্ডারা এসে বলবে আসো 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 কিছু দক্ষিণে দাও আর মুক্তি প্রাপ্ত হয়ে যাও, এই যে বাতায়না তো এ আর কি বাদ হয়, আপকো ইচ্ছা হ্যায় শ্রদ্ধা হ্যায় তো ফেকো পয়সা আর মুক্তি লে লো প্রাপ্ত হয়ে যাও, আপনি যদি চান সেটা নিতে পারেন, কোনো অসুবিধা নেই, পাণ্ডারা যদি কিছু চায়ও দিয়ে দিতে পারে, কেন পাণ্ডাদের অন্য আর কোনো ধান্দা নেই, বাইরে ওরা কোনো খারাপ কাজ করে না, তখন একটু পান খায় আর গামছা পরে, অসুবিধা কি। তো ওদের চিন্তা চেতনা ধ্যান জ্ঞান পরিবার ও জগন্নাথকে কেন্দ্র করে, জগন্নাথ স্বয়ং ভগবান, এমনি তো আমরা ফকিরদেরকে কত পয়সা পয়সা দেই, তো ওদের ওদেরকে গিয়ে যদি 10 টাকা 5 টাকা 15 টাকা 100 টাকা দেন আমার মনে হয় কোনো লোকসান নেই, কারণ ওরা দিতে পারে, ওরা ওরা কি করছে উল্টা করে আপনাকে আশীর্বাদ দিচ্ছে, ব্রাহ্মণ হিসেবে আশীর্বাদ দিচ্ছে, এটা ভালো খারাপ কি নাকি, নেগেটিভলি দেখবেন না, ওদের দোষ ত্রুটি না দেখাই ভালো। তারপরে আপনি আরো সামনে চলে যান, দেখবেন যে খুব লোক লোকারণ্য, একটা দুর্গা দেবীর মন্দির, ওইখানে দুর্গা দেবীর নাম হচ্ছে বিমলা দেবী, কি নাম, বিমলা দেবী, ওইখানে প্রচুর ভিড় সবসময় হয়, এই জগন্নাথকে যত ভোগ লাগানো হয় কুইন্টাল 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 সব ভোগগুলি প্রথম ওই বিমলা দেবীর কাছে নিয়ে যাওয়া হবে, কেউ খাবে না তার আগে, প্রথমে বিমলা দেবীর মন্দিরে নেওয়া হবে, তারপরে ওই প্রসাদগুলি বিক্রি হয় একটা মার্কেটে, তার নাম হচ্ছে আনন্দবাজার, কি নাম, মানে প্রসাদ খেয়েই আপনার মজা এসে যাবে, সেটার নাম দিয়েছে আনন্দবাজার। আজকাল আমাদের দেশি শরাব কা মার্কেট কা নাম হলো আনন্দবাজার, হ্যাঁ পিওর আর মজা করা, দেখুন আসলে আনন্দবাজার হচ্ছে ওখানে জগন্নাথ পুরীতে। সে প্রসাদের কথা আমরা পরে বলবো, আগে যে রোডে আমরা চলছি সেটা বল, বিমলা দেবীর ওখানে কেন সব প্রসাদ নেওয়া হয় সেই কথাটা আমি বলি। বৈকুণ্ঠপতি নারায়ণ যিনি হচ্ছেন জগন্নাথ স্বয়ং, নারায়ণ বলছেন লক্ষ্মী দেবীকে, লক্ষ্মী দেবী প্রসাদ সার্ভিস করেন ওই বৈকুণ্ঠে, তো বলছে নারায়ণ লক্ষ্মী দেবী আমার প্রসাদ যেন কাউকে না দাও, কেউ যেন আমার প্রসাদ না পায়, রেস্ট্রিক্টেড। তখন পৃথিবীতে মহাপ্রসাদ ছিল না, বিগ্রহী ছিল না, তো মহাপ্রসাদ করতে গেলে তো উনি ভগবান নারায়ণ খুব স্ট্রিক্ট করে দিয়েছেন নিয়ম, কাউকে প্রসাদ দেবে না। আর নারদ মুনি ওইটা টের পেয়ে গেছে, নারদ মুনি কেউ যা মানা করবেন সেটাও বেশি করে করবে, এই জন্য ওর নাম নারদ। তো নারদ মুনির আবার এমনই ভগবানের ভক্ত যার অন্তর্জামিত্ব শক্তি আছে, এটা মনে থাকে যেন ব্রহ্মা বিষ্ণু শিবের এই তিনজনের অন্তর্জামিত্ব শক্তি আছে, না হলে এই 33 কোটি দেবদেবীর কারো নেই, ইন্দ্র চন্দ্র বরুণ কারো অন্তর্জামিত শক্তি নেই, আপনি কি ভাবছেন ইন্দ্র বলতে পারেন না, কিন্তু এই তিনজন তিনজনের পরে আরেকজন ব্যক্তি এই জগতে সবসময় বেশিরভাগ সময় অবস্থান করেন, তিনি হচ্ছেন নারদ মুনি, তার এই শক্তি আছে, ভগবত ভক্তির এমনই প্রভাব দেখুন। জীবাত্মা হওয়া সত্ত্বেও অন্তর্চালিত শক্তি লাভ করেছেন। তো নারায়ণ এটা বলে দিয়েছেন, ও নারদ মুনি এটা টের পেয়েছেন। আচ্ছা আপনি সবাই বুঝতে পারছেন তো? সবাই একটা জিনিস দেখে আমার ভালো লাগছে, কেউ ঘুমাচ্ছেন না আপনারা, ভেরি গুড। তো নারদ মুনি যখন টের পেয়েছেন তখন সমস্ত কাজ কাম বন্ধ করে ওই প্রসাদ খাওয়ার জন্য ওখানে গেছে। নারদ মুনি খুব চালাক, ওখানে গিয়ে দেখেন লক্ষ্মী দেবী ভগবানের মন্দির, মানে ভগবান যেখানে থাকেন ঘুমান, লক্ষ্মী দেবী নিজে হাতে কাপড় নিয়ে একটু মুছে দিচ্ছে। আর ওখানে নারদ মুনি গিয়ে নারায়ণ নারায়ণ বলছে, মা তুমি কি করছো, আমারও তো সন্তান থাকছে, তুমি করবে এই কাজ, দাও আমি করে দিচ্ছি, হাতের থেকে কেড়ে এনে ওটা করে দিচ্ছি। হ্যাঁ, তারপরে লক্ষ্মী দেবী আবার থালা বাসন গুলো মাজতে গিয়েছে, ওখানে আবার নারদ মুনি আমি আছি, তুমি কেন করছো? লক্ষ্মী দেখছি দেখছি তো অনেক এক্সট্রা প্রেম দেখছি, তো এর আগেও অনেকবার এসছে, এরকম তো কোনোদিন বলেনি, আজ তো দেখছি কি জানি। আবার মাতাজি মানুষ তো দেখছে, ঠিক আছে অসুবিধা কি, আমি তো ফ্রি হচ্ছি, করছে এরকম করছে। আসলে ওই লক্ষ্মীকে বোলানোর জন্য এগুলো করছে, ওর আলাদা টার্গেট ধান্দা, ভুলিয়ে ভালিয়ে। তারপরে লক্ষ্মী দেবী খুব খুশি হয়ে গেছেন, তো বলছে বাবা বল তোর জন্য আমি কি করবো, কি বর দেবো? বলছে না বরটার কিছু লাগবে না, সামান্য একটু করতে তুমি করতে পারো, সেটা কি তুমি করবে কিনা সেইটা আগে বলো, তিনবার বলো, আমি বেশি কিছু দাবি করবো, ছোট্ট একটা জিনিস দেবে তো। লক্ষ্মী দেখছেন আমি হচ্ছি মহালক্ষ্মী, আমার অসুবিধা কি, ছোট্ট একটা জিনিস দাবি করতে চায়, আমার জন্য তো কোনো ব্যাপারই না, আমি যখন জগৎ লক্ষ্মী রূপে এই জগতে বিনাশ করি, আমি হাজার হাজার ভক্তের বাসনা পূর্ণ করি, আর এ শুধু কি বলছে সামান্য একটা জিনিস চাইবে, অসুবিধা কি, আমি তো এখানে মহালক্ষ্মী। হ্যাঁ বলো না, বললাম তিনবার কি আসে বলো কি চা, বলে আরে বেশি কিছু না, ওই প্রভু খেয়েছে না একটু প্রসাদ দিয়ে দাও বাস। যখন এটা বলেছেন লক্ষ্মী তখন মনে পড়ছে প্রভু তো মানা করে দিয়েছেন, আমি তো ভাবতে পারিনি নারদ তো আমাকে ধোকা দিয়েছেন, ও তুই এই জন্যই এক্সট্রা প্রেম দেখিয়েছিস, না না বাবা তুমি অন্য কিছু চাও, অন্য কিছু চাও, প্রভু মানা করে দিয়েছেন আমাকে প্রসাদ দিতে। বলছে সেটা তো আমিও জানি, সেই জন্যই তো ত্রিশক্তি অঙ্গীকার করিয়েছি তোমাকে, আমার একটাই দাবি প্রসাদ, নাহলে তুমি মিথ্যাবাদী নামে জগতে পরিচিত হবে ব্যাস, এখন দেখে না তুমি কি করবে, আমি আর কিছু বলবো না, এই যে বসলাম। লক্ষ্মী উভয় সংকটে পড়ে গেছে, দেখছে ঠিক আছে প্রভু রেস্ট করছে, আমি একটু দিয়েই দেই, প্রভু টের পাবেন না। তখন লক্ষ্মী দেবী নারদকে একটু প্রসাদ দিয়েছে, এক দানা স্পেক কা প্রসাদ, স্পেক ইংলিশে বলে মানে এক দানা এক কণা। আর নারদ মুনির সাথে সাথে ওই কণা মুখের ভিতর দিয়ে এরকম দিয়ে জল খেয়েছে, সাথে সাথে তার এমন প্রেম, মানে নিজেকে আর সম্বরণ করতে পারছেন। নারদ মুনি সাধারণত চুপচাপ বিনা বাজাতে বাজাতে চলে, কিন্তু এই প্রসাদ খাওয়ার পরে সে নাচা শুরু করছে, নাচছে, নাচতে নাচতে চলছে, সেই বৈকুণ্ঠ লোক থেকে পৃথিবীতে এসে যাচ্ছে, চলতে 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 কৈলাস পর্বতের পায়ে দিয়ে যাচ্ছে, কোন পর্বত, সেইখানে শিব ঠাকুর বসে ধ্যান করছিল, কিন্তু তার বিনার এমন ঝংকার আর পায়ের নুপুরের এমন শব্দ, সেটা শুনে শিব ঠাকুর ছিলেন ধ্যানে, তার ধ্যান ভঙ্গ হয়ে গেছে, তাকিয়েছে কে, আরে নারদ চলে যাচ্ছে, পিছন থেকে শিব ঠাকুর পিছন থেকে ডেকে বলছে দাদা দাদা, আরে শোনো শোনো শোনো। আর নারদের কোনো খেয়াল নেই, নারদ মুনি আর শিব হচ্ছে ভাই ভাই, নারদ মুনি কার থেকে উৎপন্ন হয়েছে, ব্রহ্মার মন থেকে, শিব ঠাকুর কার থেকে উৎপন্ন হয়েছে, ব্রহ্মার ভ্রুযুগল থেকে, সেই হিসেবে ভাই ভাই। তো দাদা শোনো, আরে কোথায় যাচ্ছ, তুমি তো বলছো নাচো না শুধু বাজাও, আজ তুমি নাচছো কেন? যে নারদ আর শুনছে না, শিব ঠাকুর ধ্যান থেকে উঠে আরো জোরছে ডাকছে শোনো শোনো শোনো, তো এক পর্যায়ে ফিরছে, ফিরেছে কিন্তু নাচনা আর বন্ধ করতে পারছে না, নেচেই যাচ্ছে। বল তুই কি বলছিস? তোমার এই ভাব কি করে হলো? বলো তার বলিস না, বলতে পারবো না। আরে বলো না, আমি তো তোমার ভাই, বলো। তখন বলছে এরকম, আমি ছলে বলে কলে কবিশালে বই করতে গিয়ে ওই বৈকুণ্ঠনাথের প্রসাদ মা লক্ষ্মীকে ভুলিয়ে ভালিয়ে খেয়ে এসছি, দেখ এখন আমার অবস্থা। তারপর শিব ঠাকুর বলছে, এই তুমি আমার ভাই, এমন একটা ইম্পর্টেন্ট জিনিস তুমি পেয়েছ, আমি এখানে না খেয়ে তপস্যা করছি, আরে কমসে কম আমাকে তো একটু দিতে পারতে, তুমি কিরকম ভাই আমার, এরকম বলছে। দাও 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 একটু দাও বলছে। আরে আমি তখনই শেষ করে দিয়েছি, কিছুই নেই। শিব ঠাকুর বলছেন, আরে দেখো না কিছু আছে কিনা, আমার তো খুব লালসা হচ্ছে, দেখো দেখো। তো নারদ বলছে, না না কিছু নেই, দেখ তুই তুই চেক কর। শিবকে বলছে, তুই চেক করে দেখ, নেই কিছু। তো শিব ঠাকুর চেক করে দিয়ে, আমি তোমার নখের ভিতরে একটু আছে। বলছে, আছে তো খেয়ে নে। মুখ আঙুলতে চুষতে থাকলো কে? শিব ঠাকুর। ওই কিছু থাকলো না কি জানি না, ওটা খেয়ে শিব ঠাকুর নাচা শুরু করে দিয়েছে। এমন নাচা নাচছে, দুর্গা গিয়েছিল অফিসে, এর ডিপার্টমেন্ট সামালতে, ঘরে এসে দেখছে প্রভু নাচা শুরু করছে। দুর্গা দেবী এই স্যামসুং ফুলে ক্যালেন্ডার বাইর করছে কি প্রলয়ের ডেট কে আজ নাকি দেখছে। দুর্গা দেবী দেখে, না না ডেট অনেক পিছনে, প্রভু প্রলয় নিত্য কেন যাচ্ছে বুঝতেই পারছেন না। এখন ওইখানে পার্বতী গিয়ে বলছে, প্রভু আরে রুকু থোড়া আছে, রুক যাও, ওয়া কে তোমারা, তুমি তো ধ্যান কর রহা থা, মে জব অফিস মে যা রে থি, তুম লোগো দেখা তো তুম ধ্যান কর রে, তো ফির নাচনা চালু, ওয়া কে বাধা, কথাই শুনছে না, রে চেই যাচ্ছে। আরে দুর্গা মুঝে ডিস্টার্ব বন্ধ করো, তোমার কি হয়েছে আমি জানতে পারবো না, আবার তুমি বলছো চুপচাপ দেখো, তাহলে এই যে আমি চললাম তার কলেজের বাড়িতে, আমার বাপের বাড়ি। শিব ঠাকুর আবার পার্বতীকে খুব ভালোবাসে, পার্বতীও খুব পতিব্রতা তো আর খুব সংযমী, সেজন্য শিব ভালো করে দুর্গা তত্ত্ব জানেন, সেই জন্য খুব ভালোবাসেন। এমনকি আমার জড়জগতে যেমন হয় আসক্তিজনিত কারণে, শিবের ওরকম আসক্তি নেই, তার গুণের প্রতি শিব আকৃষ্ট ছিলেন। তো যখন উনি বলছেন, তাই তো আমাকে যদি না বলো ঠিক আছে, তাহলে আমার তোমার সাথে আমার থাকার কী দরকার, আমি যাচ্ছি আমার বাপি বাড়ি। এইটা যখন বলেছেন তখন শিব ঠাকুর একটু শান্ত হয়েছে, বলো 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 কী হয়েছে, এরকম কাঁপতে কাঁপতে বলছে, বলছে তুমি এরকম নাচছো কেন, আজ তো প্রলয়ের ডেট আসেনি। বল না প্রলয়ের জন্য না, আমার দাদা এখান থেকে যাচ্ছিল না রে তুমি, ও বৈকুণ্ঠ থেকে প্রসাদ খেয়ে এসছে, তার এক দানা থেকে কম মানে কি বলবো, সামান্য থেকে সামান্য আমি জাস্ট চুষে খেয়েছি, দেখো আমার এই অবস্থা। এইটা শুনে দুর্গাজী বলছেন, ও এই তুমি আমার প্রভু, হ্যাঁ ঘরে এসে মিষ্টি মিষ্টি কথা বলো, মুখে আমাকে একদম ভাসিয়ে দাও, আর খাবার দাবার ফেলে নিচে খেয়ে ফেল, আমাকে দিলে না কেন? বলে এতটুকু আমি পেয়ে এসছিলাম, তোমাকে কি দেব, ওটা দেওয়া যায় না, ওরকম ভাগই হয় না, সেটা খেয়ে নিয়েছি, সরি দুর্গা দেবীকে বলছে। তো দুর্গা দেবী বলছে, সরিটা দিয়ে আমি কোনো কিছু শুনতে চাই না, আমাকে ওটা দিতেই হবে। এখন শিব ঠাকুর বলছেন, দেখো ওটা আমার ক্ষমতার বাইরে, নারদ মুনি তো ওখানে গিয়ে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসেছিলেন, আর এখন এখন লক্ষ্মীদেবীর ট্যালেন্ট হয়ে গেছে, এখন সতর্ক হয়ে গেছে, আর কেউ গিয়ে ওনাকে বোলাতে পারবে না, সুতরাং এটা আমি পারবো না। তখন দুর্গাদেবী বলছেন, আচ্ছা ঠিক আছে, এই তোমার ঘরে বাড়ি থাকলো, আমিও গিয়ে তপস্যায় বসবো, আমি লক্ষ্মীদেবী নারায়ণের তপস্যা করবো, লক্ষ্মীনারায়ণের তপস্যা করবো, তপস্যায় তাদেরকে আমি প্রসন্ন করে এই প্রসাদ আমি প্রাপ্ত হব এবং আমি খাবো। তখন লক্ষ্মী দেবী জঙ্গলে গিয়ে শিব ঠাকুরের মতো ধ্যানস্থ হলেন, কঠোর ধ্যান। যতক্ষণ পর্যন্ত নারায়ণকে আমি দর্শন করতে না পারবো, সাক্ষাৎ করতে না পারবো, ততক্ষণ আমি খাওয়া দাওয়া কোনো কিছু করবো না। তখনকার দিনে এমনকি এখনকার দিনে মাতাজিরা জঙ্গলে গিয়ে তপস্যা করে এরকম কোনো ইতিহাস নেই। ধ্যান প্রভুরা করেন, যারা ছেলে মানুষ তারা করে, পুরুষরা। কিন্তু পার্বতী প্রথম মাতা যিনি ধ্যান করেছিলেন ভগবানকে প্রাপ্ত করার জন্য, সেজন্য যখন ভগবান দেখছেন এ তো রেকর্ড ব্রেক করছে, এ ঘরবাড়ি ছেড়ে ডিপার্টমেন্ট ছেড়ে এসে ধ্যান করছে, মানুষে আমাকেই বদনাম করবে যে ভগবান তোমাকে প্রাপ্ত হতে মাতাজিরা পর্যন্ত ধ্যান করছে, তুমি এখনো বসে বসে ওইখানে লক্ষ্মীর সাথে গল্প করছো। সেই কথা বিবেচনা করে ভগবান তাড়াতাড়ি পার্বতীর সামনে এসে উপস্থিত হয়ে গেছে। এসে বলছে, পার্বতী তুমি ধ্যান করছো কেন, কি হয়েছে? তখন বলছে, প্রভু তোমার দর্শনের জন্য, বিশেষ করে তোমার মহাপ্রসাদ খাওয়ার জন্য আমি ধ্যান করছি, আমাকে তাড়াতাড়ি দাও। শিব ঠাকুর খেয়েছে, নারদমুনি খেয়েছে, আমাকে দেয়নি, আমি প্রসাদ খাওয়ার জন্য এই ধ্যান করছি, তাড়াতাড়ি প্রসাদ দাও। তখন ভগবান বলছে, তথাস্তু, কিন্তু এখন না, আমি পরে দেবো। এই কলিযুগে যখন আমি জগন্নাথ রূপে প্রকটিত হব, পার্বতী আমি তোমাকে বচন দিচ্ছি, তখন আমি কুইন্টাল কুইন্টাল প্রতিদিন খাবো, আর আমার খাওয়ার পরে পুরো ভোট তোমার কাছে যাবে, তুমি খাবে, তুমি দর্শন করবে, পরিতৃপ্ত হবে, তখন এই জগতের লোক সেই প্রসাদ পাবে। আর থ্যাংক ইউ পার্বতী, আমি আমার প্রসাদকে এত রেস্ট্রিক্টেড করে দিয়েছিলাম যে কেউ পাবে না, কিন্তু তোমার তপস্যা বলে আমি এত প্রসন্ন হয়েছি, তুমি তো আমার প্রসাদ পাবেই, আর তোমার কারণে এই জগতে সকলে মহাপ্রসাদ প্রাপ্ত হবে। ওই দিন থেকে এই জগতে মহাপ্রসাদের প্রচলন হলো, সেই জন্য দুর্গা দেবীর কাছে আমরা অত্যন্ত থ্যাংকফুল, কৃতজ্ঞ, যে দুর্গা দেবীর কারণে এই জগতে মহাপ্রসাদ এসেছে, নাহলে মহাপ্রসাদ পাওয়া যেত না। ওই কারণে জগন্নাথের সমস্ত ভোগ প্রথমে ওই বিমলা দেবীর মন্দিরে নিয়ে যায় পাণ্ডারা, কথা বুঝতে পারছেন, ওখানে নিয়ে যায়। তা আমাদের ওই এক সময় আজ থেকে ১৫০-২০০ বছর আগে ভক্তিবিনোদ ঠাকুর, যিনি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পিতা, উনি ম্যাজিস্ট্রেট রূপে জগন্নাথপুরীতে পোস্টিং পেয়েছিলেন। তো যিনি ওখানে সরকারি কর্মকর্তা হন, তিনি ওখানে অফিসার হন, ইনচার্জ হন জগন্নাথপুরী মন্দিরের। সেই অর্থে ভক্তিবিনোদ ঠাকুর জগন্নাথপুরের ইনচার্জ হয়েছিলেন কিছুদিনের জন্য। তো প্রতিদিন জগন্নাথ মন্দিরে যেতেন, অফিস থেকে এসে স্নান করে তিলক করে ওই জগন্নাথ মন্দিরে গিয়ে পরিক্রমা মার্গের পাশে বসে, ম্যাজিস্ট্রেট হওয়া সত্ত্বেও মাটিতে পাশে বসে ভাগবত অধ্যয়ন করতেন, শ্লোক পড়তেন প্রতিদিন। উনি একদিন শ্লোক পড়ছেন আর আনন্দ পাচ্ছেন না, মানে আনন্দ পাচ্ছেন না, রস পাচ্ছেন না। অন্যদিন শ্লোক পড়ে এত আনন্দ পান, বুঝতেই পারছেন যে শ্লোক শুনে জগন্নাথ প্রসন্ন হচ্ছেন, আনন্দ হৃদয় অনুভব হতো, কিন্তু আজকে আর আনন্দ পাচ্ছেন না। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর বুঝতে পারছেন না যে কি হলো, কেন আনন্দ পাচ্ছি না। তো নিরাশ হয়ে ঘরে চলে গিয়েছেন, খাওয়া দাওয়া করেছেন, তার রাত্রে রেস্ট করছেন, আর চিন্তা করছেন কি হলো, ভগবানের চরণে কোনো অপরাধ হয়ে গেল কিনা, এটা চিন্তা করে করে তন্দ্রাচ্ছন্ন হয়েছে। তখন জগন্নাথ দেব সামনে আবির্ভূত হয়ে বলছেন, ভক্তিবিনোদ তুমি বুঝতে পারছো না কেন আজকে আনন্দ পাচ্ছ না, তুমি তো আজকে অফিস থেকে এসে স্নান টান করে আমার মন্দিরে এসে গেছো, কিন্তু তুমি তো আজকে তিলক করনি, গোপী তিলক চেক করো, ওঠো। তো ভক্তিবিনোদ ঠাকুর উঠে দেখি সত্যি আমার শরীরে কোথাও তিলক নেই, বলে এই জন্য তুমি আনন্দ পাবে, যেহেতু তুমি বৈদিক ভক্তি অনুসরণ করছো, শ্রীমান মহাপ্রভুর আদর্শ অনুসরণ করছো, সেজন্য নিয়মকে কখনো উপেক্ষা করা উচিত নয়, তিলক করা উচিত সবসময়। তখন ভক্তিবিনোদ ঠাকুর উঠে ভগবানকে দণ্ডবত প্রণাম করলেন, ধন্যবাদ করলেন, ক্ষমা প্রার্থনা করলেন। ওই দিন থেকে ভক্তিবিনোদ ঠাকুর এমন প্রতিজ্ঞা করেছিলেন যে দিনে হোক রাতে হোক স্নানের পরে তিনি তিলক করবেনই। এই থেকে আমরা একটা শিক্ষা পাই, বৈষ্ণবদের স্নান করার পরে তিলক ধারণ করা উচিত। তো এইভাবে দীর্ঘদিন ওখানে উনি ছিলেন। আর জগতের অবস্থা, মানুষের যে কষ্ট দুঃখ কৃষ্ণ ভক্তির অভাবজনিত কারণে হচ্ছিল, সেটা ভক্তিবিনোদ ঠাকুর অনুভব করলেন। তো জগন্নাথের কাছে গিয়ে প্রার্থনা করেছিলেন, হে প্রভু, আমার কাছে এইরকম একজন ছেলেকে পাঠান যে আমি তাকে ভালো করে কৃষ্ণ ভক্তির ট্রেনিং দিতে পারি এবং দেশ দেশান্তরে পাঠিয়ে দিতে পারি, যাতে করে তোমার নাম গুণগাথা প্রচার করতে পারে। এইরকম একটা ছেলেকে আমার কাছে পাঠান। তো জগন্নাথ দেব ভাবলেন যে এরকম ছেলে আর কে, ঠিক আছে, আমি নতুন করেই পাঠাচ্ছি তোমার ঘরে। কিছুদিন পরেই ভক্তিবিনোদ ঠাকুরের একটা সন্তানের জন্ম হয়েছিল। সেই সন্তানের অন্নপ্রাশন হয়েছিল ওই বিমলা দেবীর মন্দিরের থেকে প্রসাদ খাওয়ানোর মাধ্যমে, এবং সেই অনুসারে ভক্তিবিনোদ ঠাকুর সেই ছেলেটার নাম রেখেছিল বিমলা প্রসাদ। কি নাম? বিমলা প্রসাদ। পরবর্তীতে সেই ছেলেরই নাম হয়েছিল ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। সেই ভক্তিবিনোদ ঠাকুরের মঠ মানে পাশ ভবন এখনো আছে। সময় পেলে আমরা অন্য সময় তার লীলা বলব, এখন আমি মন্দিরের ভিতরের লীলাগুলি এরকম বলছি। বলে গেল এই পর্যন্ত ক্লিয়ার? আমি একটু জল খেয়ে নিই। তো এবার আপনি বিমলা দেবীর মন্দির থেকে বেরিয়ে যান, সামনে চলতে থাকুন, ডান দিকে জগন্নাথ মন্দিরের একদম যে ওকে বেদি বলে তার নিচে ছোট্ট একটা মন্দিরে দেখবেন ডবল তিন চারটে তালা লাগানো আছে। ওই মন্দিরটা ছোট্ট, খুব ছোট্ট, আপনাকে দেখিয়ে না দিলে আপনি দেখতে পারবেন না। ওই মন্দিরটা হচ্ছে একাদশী দেবীর মন্দির। কি নাম? ওইখানে একাদশীকে ভিতরে রেখে পান্ডারা তালা দিয়ে দিল, তোমার এখানে কোনো প্রভাব চলবে না। একাদশীর দিন এখানে যারা আসবেন তারা রাইস অন্ন খাবে, কিন্তু উনি যদি বাইরে থাকেন তাহলে একাদশী দিন একাদশী দিন দেখবেন কে কে খাচ্ছে তাকে পাপ দিয়ে দেবেন। আসলে কথাটা হচ্ছে একাদশীর দিনে এই রাইসের ভিতর, রুটির ভিতর, শস্যের ভিতর, দানার ভিতর, পঞ্চ রবি শস্য বলে, তার ভিতর ব্রহ্মাণ্ডের সমস্ত পাপীদের পাপ প্রবেশ করে। তো ওই দিন যদি কেউ অন্ন খায় তার মানে সে অন্নর পরিবর্তে সে কী খাচ্ছে? পাপ ভোজন করছে, তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবেই, সেটা আলাদা কাহিনী। সেই জন্য কৃষ্ণ এরকম সিস্টেম বলেছিলেন যে একাদশীর দিনে অন্ন খাবে না, এই শস্য খাবে না। সে নতুন করে তো পাপ করলই না, বরং তার কোটি জীবনে অর্জিত পাপ শেষ হয়ে যায়। সেজন্য একাদশীর অন্য একটা নাম আছে, তার নাম হচ্ছে পাপ নাশিনী। একাদশী দেবীর আর একটা নাম কি? পাপ নাশিনী। কিন্তু ওইখানে জগন্নাথ দেব বলছেন যে আমার সামনে তোমার কোনো দাদাগিরি চলবে না। পান্ডাদেরা বলছে ধরে ওই মন্দিরের ভিতরে অ্যারেস্ট করে রেখে দাও, যাতে করে ওরকম প্রভাব বিস্তার না করতে পারে। তো সেই জন্য ওখানে ওই একাদশী মন্দিরের সামনে লক আপ আছে। তার মানে যদি আপনারা যান একাদশীর দিনে কি করবেন? কোনো টেনশন নেই, একাদশী ওখানে অ্যারেস্টেড আছে, ফটাফট, হ্যাঁ, তা খাবেন না কিন্তু, কেন আমরা ফলো করছি কাকে? চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু প্রতিদিন জগন্নাথ দেবকে দর্শন করতে যেতেন। তো একদিন গিয়েছেন আর পাণ্ডারা মহাপ্রভুকে দেখে এত বড় একটা প্রসাদ প্লেট ভরে এনে দিয়েছেন, তো মহাপ্রভু নিয়ে সামনে রেখেছেন, বলছে আজকে না হরিবাসর আছে, হরিবাসর রাত জাগরণ, তো আমরা রাত জাগরণ করবো, ভগবানের গীর্ণ কীর্তন করবো, তারপরে আমরা প্রসাদটা নেব। মহাপ্রভু ডাইরেক্ট প্রসাদ খাননি, এমনি নিয়ে রাত জাগরণ করেছেন, হরিবাসর করেছেন। আর মহাপ্রভু জগন্নাথ দেবের স্থিতি করতে করতে যখন পারণের সময় হয়েছে তখন ওই প্রসাদ খেয়েছেন। এতে এক ঢিলে দুই পাখি মরল, কারণ সাথে সাথে যদি পাণ্ডাদের বলতেন হ্যাঁ তোমরা একটা নতুন নিয়ম বাইন করছো, একাদশীর দিনে আমাকে প্রসাদ দিচ্ছ, তখন পাণ্ডারা ক্ষিপ্ত হয়ে যেতেন। তো পাণ্ডা ধরে বলেন দিচ্ছে মা ঠিক নিয়ে উনি ভগবানের গুণকীর্তন করেছেন, গুণকীর্তন করার পরে পালনের সময় ওটা খেয়েছে। তো এইভাবে আমাদেরকে, আমরাও যদি যাই, পাণ্ডারা যখন দেখছে ইস্কনে ভক্ত তখন বড় প্লেট নিয়ে আসে ফ্রি দেওয়ার জন্য, কিচ্ছু দিতে পারে না তোর জন্য, হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনি খাবেন না, কিন্তু আপনি নেবেন, নিয়ে রেখে দেন পরে খাবেন, এরকম আপনি। তারপরে আর একটু আগে চলে যান, দেখবেন জগন্নাথদেব মন্দিরের পিছনে, ঠিক পিছনের দিকে একটা অনেক বড় গণেশ মন্দির আছে, গণপতি মন্দির। ওইটার সম্বন্ধে খুব সুন্দর একটা লীলা আছে। তখনকার দিনে পুরীর রাজা ছিল, তার নাম হচ্ছে কি নাম, হ্যাঁ রাজা পুরুষোত্তম, ইন্দ্রদম আলাদা। রাজা পুরুষোত্তম দেব তখন রাজকুমার ছিলেন, বিয়ে করেননি, রাজকুমার রূপে তিনি দক্ষিণ ভারতে গিয়েছিলেন, কাঞ্চিপুরম এক জায়গার নাম, সেখানে গিয়েছিলেন। তার পিছনে সৈনিক মন্ত্রী বর্গ ছিল। সেখানে গিয়ে রাতে একটা সুন্দর বাগানে টেন্ট লাগিয়ে, টেন্ট তাঁবু লাগিয়ে বিশ্রাম করছিলেন। ওই বাগানে অনেক ফুল ছিল, সুন্দর সুবাসিত বিউটিফুল ফ্লাওয়ার্স ওখানে ছিল। তো ওইখানে কাঞ্চিপুরের রাজকন্যার ওই বাগানে ফুল নিতে এসেছিল, ওখানে যে রাজা তার মেয়ে রাজকুমার ফুল চয়ন করতে এসেছিল, আর ওইটা আমাদের রাজকুমার দেখেছে, দেখে ওনার খুব ভালো লেগেছে। তারপরে রাজার কাছে প্রস্তাব দিয়েছে মিনিস্টারের মাধ্যমে, আমাদের রাজকুমার ও কুমার আছে, ও বিয়ে করতে রাজি আছে যদি আপনার কন্যাকে দান করে। আর কাঞ্চিপুরের রাজা এটা শুনে খুশি হয়েছে, বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই, তখন এই মেয়েকে বিয়ে দেবে, তার ঘর বাড়ি তো একটু দেখা উচিত, সে রাজা না প্রজা সেটা চেক করা উচিত নাকি। তো কাঞ্চিপুরের রাজা এই টিমের সঙ্গে তার একজন মিনিস্টারকে পাঠিয়ে দিয়েছে। মিনিস্টার এখানে এসছে জগন্নাথপুরীতে, আসার তার 10 দিন পরে জগন্নাথপুরী রথযাত্রা হবে। তো রথযাত্রার সময় একটা নিয়ম আছে কি, রথের সামনে যিনি রাজা তিনি ঝাড়ু দেবেন, কেন জগন্নাথ হচ্ছে রাজাধিরাজ। তো এই জগতে যে রাজা সেও জগন্নাথের চাকর, তো চাকরের কাজ কি ভগবানের সেবা করা। তো জগন্নাথের রথের সামনে ঝাড়ু দিতে হবে রাজাকে, সেই প্রথম আয়োজন আমরা দেখতে পাই ইস্কনের মাধ্যমে, যেখানে যেখানে জগন্নাথের রথযাত্রা হয়। ওই সময় ওই মন্দিরে তিনি সবচেয়ে ভিআইপি পার্সন, তারা ওই ঝাড়ুটা দেন, মানে রাজার প্রতিনিধি হিসাবে। দেখেছেন আপনারা যে গেস্টকে ডাকি তাদের ঝাড়ু দিতে হবে, অথবা আমাদের গুরুবর্গ বিনম্রতা বসত আমাদের গুরুবর্গ উপস্থিত থাকলেও ওনারাও ঝাড়ু দেন রাজাকে অনুসরণ করে। তো উনি জগন্নাথের রথযাত্রার সামনে ঝাড়ু দিচ্ছে, আর ওই কাঞ্চিপুরের রাজার মিনিস্টার ওটা দেখেছে, দেখে ও মূর্খ তো বুঝতে পারেনি জগন্নাথের মাহাত্ম্য কি, সে দেখে ছি 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 ছি, এই ঝাড়ুদের সাথে আমাদের রাজার মেয়ে বিয়ে দেবে, ছি ছি ছি, এরকম করে তারপরে তিনি বলছে আমি এখানে থাকবো না, আমি চলে যাবো। তা আমাদের রাজকুমার পুরুষোত্তম দেব বুঝতে পারে না, যাও চলে না, ওদিকে গিয়ে রাজাকে বলেছে খবরদার মহারাজ এই ঝাড়ুদারের সাথে মেয়ে বিয়ে দেবেন না, একদম জাত পাত সব যাবে। রাজা বলছে কি হয়েছে, তো সব কিছু খুলে বলেছে। ওদিক থেকে একটা চিঠি কাঞ্চিপুরের রাজা পাঠিয়ে দিয়েছেন রাজকুমারের কাছে, তোমার সাথে তোমার মতো ঝাড়ুদারের সাথে আমার মেয়ে বিয়ে দেব না, আর এ হচ্ছে ক্ষত্রিয় ছেলে, কি কি তুই আমাকে বলছিস ঝাড়ু দেবে মেয়ে বিয়ে দেবে না, বচন দিয়ে বচন রক্ষা করবে না, চ্যালেঞ্জ তোমার মেয়েকেই আমি বিয়ে করবো, হয় বিয়ে দাও নালে আমার সঙ্গে যুদ্ধ করো, এইটা লিখে ওখানে চিঠি পাঠিয়ে দিয়েছে। আর কাঞ্চিপুরের রাজা ও ক্ষত্রিয়, ও বলছে হ্যাঁ আমি যুদ্ধ করতে রাজি। তখন এদিক থেকে সৈন্য সৈনিক নিয়ে ওখানে গেছে যুদ্ধ করতে, যুদ্ধ করতে গিয়েছে একদম ভরা ডুবি হয়ে গেছে রাজকুমারী, পরাজিত হয়ে গেছে, লজ্জায় আর মুখ দেখাতে পারছে না। আসার ফলে ওই সমুদ্র সৈকতের পাশে ছোট ছোট অনেক ফকিররা থাকে না, কুটি বানিয়ে, তো লজ্জায় ওখানে গিয়েছে জল পান করতে রাজা। সেই ফকিরের মানে বস্তির লোক দেখে বলছে, মহারাজ আপনার মুখটা শুকনা শুকনা কেন? তখন বলছে, আরে তার বলো না, আমার অবস্থা খুব খারাপ। তখন খুব রিকোয়েস্ট করছে, মানুষ যখন ধাক্কা খায় না তখন সরল হয়, যেহেতু ওদিক থেকে ধাক্কা খেয়ে আসছে, এখন আর জিজ্ঞেস ভাবছে না যে কি বস্তির লোক আমাকে জিজ্ঞেস করছে আর আমি জবাব দেবো। আগে হলে তো একদম দিত কেটে, ও কি প্রশ্ন জিজ্ঞেস করছিস, এখন সরল হয়ে গেছে। তো বলছে এই ঘটনা, ঘটনাটা বলছেন। তখন বলছে, মহারাজ আপনি কি জগন্নাথের পারমিশন নিয়ে গিয়েছিলেন যুদ্ধ করতে না নিজের ইচ্ছায়? তখন পুরুষোত্তম দেবের মাথায় এসছে, সত্যি তো এই যে আমি যুদ্ধ করতে গেলাম, আমি তো জগন্নাথকে কোনো বলিনি। জগন্নাথ হচ্ছে পুরীর মহারাজ, রাজা ধীরাজ, আমি তার চাকর, আমি ভগবানকে বলিও নি, তার পারমিশনও নেয়নি, আশীর্বাদও নেয়নি, আমি গিয়েছি যুদ্ধ করতে। তখন ওই বস্তিবাসী বলছে, এই জন্য আপনার ভরা ডুবি হয়েছে। তখন ওনার একদম হৃদয়ে ছুঁয়ে গেছে কথা, তুমি এসে জগন্নাথের কাছে মাপ চেয়েছে, ক্ষমা প্রার্থনা করেছে, এবং জগন্নাথকে বলেছেন, হে জগন্নাথ আমি গিয়েছি আপনার জন্য, আপনার রথের সামনে আমি ঝাড়ু দিয়েছি বলে আমাকে ঝাড়ুদার বলেছে, এটি কি আপনার অপমান নয়? আপনার মান সম্মানের জন্য আমি গিয়েছি, এটাও আমার ভুল হয়েছে যে আপনাকে আমি বলে যাই, তো এখন তো আমি বলছি, এবারে কিছু একটা করুন। জগন্নাথকে ধরেছে ভালো করে, এটা বলে জগন্নাথকে একটা সোনার আংটি পরিয়ে দিয়েছে, হ্যাঁ একটা কিছু করবেন কিন্তু। তখন উনি গিয়েছেন রাজপ্রাসাদে, কি ঘুমিয়ে আছেন, জগন্নাথ বলছেন, হ্যাঁ কি রাজ পুরুষোত্তম, এবার তুমি যুদ্ধ ঘোষণা করো বাবা, আমি আর বলরাম দুজন যাব যুদ্ধ করতে নিজেরা, তোমার কোনো চিন্তা নেই, তুমি আমার ভক্ত, তোমার পরাজয় হতেই পারে না, তুমি যুদ্ধ ঘোষণা করে দাও। এই যে স্বপ্ন দেখেছে আর তাই করেছেন, চিঠি পাঠিয়েছেন, আবার চ্যালেঞ্জ যুদ্ধ। তখন ওরা বলছে যে একবার পরাজিত হয়ে গেছি, লজ্জা নেই, আমার যুদ্ধ করতে আসছি, ঠিক আছে আমি যুদ্ধ করতে। তখন যুদ্ধের তারিখ ক্ষণ নির্ধারিত হয়ে গেছে, নির্ধারিত দিনে নির্ধারিত সময়ের আগেই জগন্নাথের বলদেব অল্টার থেকে বেরিয়ে জগন্নাথ দেব সাদা ঘোড়ার উপর, বলদেব কালো ঘোড়ার উপর বসে, মূল টিম রাজা যে যাবেন তার আগে উনারা চলে গেছেন। চলতে 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 প্রচন্ড রোদ, গ্রীষ্মকাল, জগন্নাথের বলদেব যেখানে সাড়ে দেওয়ার প্রতিদিন গান, আজকে তো কিছুই খাচ্ছেন না, না জল না ফল খাচ্ছেন না, গলা শুকিয়ে গেছেন, সামনে কি দেখছেন একটা পুরি গোল বিক্রি করছে, গোল বলে এখানে মাঠা, ওদিকে হিন্দি ভাষী শ্বাস বলে ওইটা, এত বড় বড় হাড়ির ভিতর কেউ খায় না, কোনো কাস্টমার নেই। আর জগন্নাথের বলদেব দেখে দেখছে, হ্যাঁ ঠিক আছে এই বুড়ির কাছে যাই, গিয়ে ওখানে দাঁড়িয়েছেন, আর বুড়ি বলছে, নে নাও খেয়ে নাও খেয়ে নাও সব খেয়ে নাও। তো জগন্নাথ বলছে, বা বলছে সব খেয়ে নাও, জগন্নাথ বলছে দাও, গ্লাস ভরে দিয়েছে, বলে দুই গ্লাস ফ্লাসে কাজ হবে না, পুরো মাটি দুই ভাই দুটো নিয়ে খেয়ে নিয়েছে। আর বুড়ি বলছে, বা সারাদিন কোনো কাস্টমার ছিল না, এক কাস্টমারই পেয়ে গেলাম, বা বা, আর ওইটা খাওয়ার পরে মাটির ভিতরটা ফেলে দিয়েছে, ফান করে ভেঙে গেল, আর দুজন ভিড় ঘোড়ার উপর উঠতে গিয়েছে। আর বুড়ি বলছে, আরে তোরা গোল খেয়েছো পয়সা? জগন্নাথ বলছে, তুমি তো গোল খেতে বলেছো, পয়সা তো চাওনি, তোমার জন্য কেউ নিয়েছি, বলে এইটা হয় মূর্খ, পয়সা চাওয়া লাগে, তো ভুকায়ও বোঝে, এরকম জগন্নাথের বলে ধরকে বলছে, পয়সা দিতেই হবে, আমি হচ্ছে গরিব মানুষ, এটা বিক্রি করে আমার সংসার চলে, পয়সা দেবে না কেন? তখন বলতে বলছেন বেশি ফেতর ফেতর করো না, আমাদের কাছে কোনো পয়সা খুঁজে নেই। বলতে আমি তোরা খেলে কেন, দিতেই হবে। তখন বলছে ঠিক আছে ঠিক আছে। জগন্নাথ বলছে ঠিক আছে, ওই আমার বাবা আসছে পিছনে, ওনার কাছ থেকে পয়সা নিয়ে নেবে। কুড়ি বলছে তোমার বাবা আসছে না মা আসছে, নাটক করতে জায়গা পাচ্ছ না, আমি কি করে বুঝবো? এতে বলে তোমরা পালিয়ে যাবে, ওটা চলবে না, আমাকে টাকা দিতে হবে। এখন জগন্নাথ বলছে দেখো আমরা তো ওইদিকে যাচ্ছি, আমরা তো ক্ষত্রিয় যুদ্ধ করতে যাচ্ছি, তা আমাদের কাছে পয়সা এখন থুড়ি, তুমি যেগুলো টাচ্ছ। দেখুন জগন্নাথের ওই আংটি, সোনার আংটিটা খুলে ওই বুড়ির হাতে দিয়েছে, যে তুমি বিশ্বাস করছো না, তোমার ভোলের আর কয় পয়সা দাম না, ওর থেকে লাখ লাখ টাকা দামের আংটি দিলাম, সোনার আংটি। তা আমার বাবা যখন আসবে তখন ওই আংটিটা তাদের তাকে দিয়ে দেবে, আর তোমার যে পয়সাটা পেমেন্ট করে দেবে, ব্যাস। তখন বুড়ি খুশি হয়ে গেছে, বল তাহলে ঠিক আছে তোরা যাও, ওরা যদি নাও আসে কোনো আমার চিন্তা নেই, কেন সোনার আংটি পেয়ে ও নাম যাওয়া শুরু করছে, যাতে না আসে ওরা, তখন আমার পুরোটাই আমার হয়ে যাবে সোনার। ওমা এদিকে জগন্নাথ বলদেব চলে গেছে, কিন্তু সাথে সাথে সত্যি কথা 5-10 মিনিটের ভিতর রাজা পুরো টিম নিয়ে আসছে ওই দিকে। যখন এসছে বুড়ি বলছে রুকো রুকো রুক যাও, বলছে তোমার দুই ছেলে এখান থেকে গেছে, আমার পুরো ঘর সর্বনাশ করে গেছে, তার পেমেন্ট চুকিয়ে যাও। হ্যাঁ রাজা পুরুষ বুঝতে পারছে না কি বলছে, মাথা খারাপ নাকি, আমার কোথায় ছেলে? বলে গিয়েছে এখানে দেখো আমার পুরো হাড়ি ভেঙে চলে গেছে খাওয়া দাওয়ার পর, সে তোমার কথা বলে দিয়েছে তোমার টাকা দেবে, বিশ্বাস করছেন, ধমক দিচ্ছে রাজা, বলছে তোমার বিশ্বাস হচ্ছে না, তোমার ছেলের হাতের একটা আংটি আমার কাছে দিয়ে গেছে, এই দেখো এই দেখো এই আংটি নাও আর আমার টাকা দিয়ে দাও। তো আংটিটা নিয়ে পুরুষোত্তম দেব দেখছেন, ও ওই কাল বিকালে প্রার্থনার সময় যে আংটিটা জগন্নাথকে আমি পরিয়ে দিয়েছিলাম, এ তো ওই আংটি। তারপর উনি বুঝতে পারছেন, ভগবান আমাকে ভরসা দিয়েছেন, তোর কোনো চিন্তা নাই, আমরা দুই ভাই যুদ্ধ করবো। তার মানে জগন্নাথ এবং বলদেবী সামনে গিয়েছেন, তারা পরিচয় দিয়েছেন আমাকে পিতা রূপে আর নিজেদেরকে সন্তান রূপে পরিচয় দিয়েছেন। এইটা চিন্তা করে পুরুষোত্তম দেবের মনে খুব আনন্দ হয়েছে, আর বলছে বুড়ি তোমার কত টাকা লাগবে বলো বলো, সাথে সাথে টাকা পয়সা দিয়ে দিয়েছে, আংটিটা নিয়ে নিয়েছে। এবং ওই বুড়িকে তুমি কোনো প্রস্তাব স্তুতি প্রশংসা করছো, বুড়ি তুই বুঝতে পারছিস না ও কারা ছিল, মনে মনে ভাবছেন স্বয়ং ভগবান, তোর কোনো সাধন বচন নেই, যা সারা জীবন আমি তাদের ভক্তি করলাম, তাদের ভরণ পোষণ করলাম, আমি তাদের এরকম প্রত্যক্ষ দর্শন কোনোদিন পেলাম না, আর তুই এখানে গোল বেঁচে দর্শন পেলি, মা সৌভাগ্যবান, শুধু ওই তোমার গোলের টাকাই না, আর কি চাও তুমি বলো। বলছে আমার আর কিছু দরকার নাই, আমি গরিব মানুষ, আমি ওদের কি করবো। তারপরে বুড়ি বলছে না, যেহেতু তোমাকে ভগবান এখানে দর্শন দান করেছেন, সুতরাং ভগবানের এই লীলাকে স্মরণ করে একটা স্মৃতি হয়ে থাকুক এই জায়গা, তোমাকে আমি ওই গ্রামটা দান করলাম, আর আজ থেকে ওই গ্রামটা তোমার নাম অনুসারে মনিকা গ্রাম হবে, ওই মাতাজির নাম ছিল মনিকা, ওই গ্রামের নাম কি হবে, সেই গ্রামটা এখনো আছে। এইভাবে টাকা দিয়ে গ্রামটা তার নামে দিয়ে রাজা চলে গেল। যাওয়ার পরে ওইখানে যে রাজা তার সঙ্গে শর্ত হলো, সে রাজা বলছে একবার তুমি পরাজিত হয়ে গেছো আবার এসছো, তখন বলছে এবার আমি আর পরাজিত হব না, তোমার সঙ্গে আমার কতগুলি শর্ত থাকবে, এবার যদি আমি পরাজিত হয়ে যাই তাহলে আমার যিনি আরাধ্য জগন্নাথ সেই জগন্নাথকে তুমি বন্দী করে তোমার রাজ্যে নিয়ে আসবে, আর তুমি যদি পরাজিত হও তোমার যিনি আরাধ্য গণপতি গণেশ তাকে আমি অ্যারেস্ট করে এখান থেকে নিয়ে যাব, রাজি? ওই রাজা বলছে রাজি। এইরকম শর্ত আরোপ করার পরে যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধে পুরো টিম আর কি যুদ্ধ করবে, জগন্নাথের বলদের নতুন দুজন সৈনিক কাঞ্চিপুরের রাজা দেখছেন যে এরা তো আগের বার আসেনি, এরা কারা, এরা দুজনেই তো পুরো 12 বাজিয়ে দিচ্ছে, একদম তুলোধনা করে দিচ্ছে, যেদিকে মারছে একদম পুরো ফায়ার আপ করে যাচ্ছে, পুরো সৈনিক চুপচাপই আছে, এরা দুইজনই যুদ্ধ করছে। এরা কারা বুঝতে পারছে না। তো জগন্নাথের বলদেবী যুদ্ধ করে ওই রাজাকে পরাজিত করে দিয়েছেন, তখন ভালো এইখানে পুরুষোত্তম দেব গিয়ে ওই রাজাকে অ্যারেস্ট করেছেন আর বলছে এর পান্নাকে অ্যারেস্ট করো, যেহেতু আমি জয়লাভ করেছি এবার এই পান্নাকে আমি তো বিয়ে করব না, ওরা ঝাড়ুদারে বলে আমাকে অপমান করেছিল, একে ঝাড়ুদারের সাথেই বিয়ে দেব, একে অ্যারেস্ট করে নাও। কাকে? কাঞ্চিপুরের রাজকন্যাকে। আর রাজাকে অ্যারেস্ট করেছে আর গণপতিকে বলে উঠাও একে হাতির পিঠে, মন্দির ভেঙে চুড়ে ওই গণপতিকে উঠিয়েছে, উঠে একদম জয়ের বাজনা বাজাতে বাজাতে আসছে, আসতে আসতে সামনে দেখে যে সাক্ষী গোপাল মন্দির অত্যন্ত প্রসিদ্ধ। আপনার সাক্ষী গোপালের ঘটনা জানেন? সেই ঘটনা কিন্তু পুরীতে হয়েছিল না, আসল ঘটনা সাউথ ইন্ডিয়া হয়েছিল। ওই যে দুজন ব্রাহ্মণের কথায় চৈতন্য চরিতামৃতে লেখা আছে, ওরা সাউথ ইন্ডিয়ান ব্রাহ্মণ ছিল, তো ওদেরকে ওখানে সাক্ষী দিতে ভগবান বৃন্দাবন থেকে গিয়েছিল, সেটা ওই কাঞ্চিপুরী রাজার সীমানার ভিতর ছিল। তখন ভগবান ওদেরকে সাক্ষী গোপাল ভগবানকে নিয়ে এলেন, ওই স্থান জয়লাভ করেছে। মানে কি ওই স্থানে যা কিছু আছে সব এখন রাজা পুরুষোত্তম দেবে, তো রাজ্য দিয়ে উনি কি করবেন, জমি জাতি দিয়ে ওখানে ভগবানকে উঠিয়ে নিয়ে আপনারা জানেন যে পুরীতে স্থাপনা করেছে। আরেকটা বিগ্রহ, তার নাম যে রাধাকৃষ্ণের বিগ্রহ, ছোট্ট এরকম বিগ্রহ ছিল, সেই বিগ্রহকেও নিয়ে এসেছিলেন। তা আসার পরে শর্ত অনুসারে গণপতিকে জগন্নাথ মন্দিরের পিছনে একটা মন্দির স্থাপন করে গণপতিকে স্থাপন করেছে, আর গণপতির মন্দির অধিকাংশ সময় তালাবদ্ধ থাকে, ওই যে শর্ত ছিল, হ্যাঁ, জগন্নাথ দেবের পিছনে তাকে তালাবদ্ধ করে রেখেছে। আর রাধাকৃষ্ণের যে বিগ্রহ ছিল মদন মোহন, এরকম মদন গোপাল এরকম ছোট বিগ্রহ, তো যেহেতু জগন্নাথ আর কৃষ্ণ তো একই, তো সেই জন্য কৃষ্ণকে ওই মন্দিরের ছোট্ট কর্নারে রেখে দিয়েছিলেন, যেখানে মুখশালা নামে যে আমি অংশটার কথা বলেছি মনে আছে, গর্ভ মন্দির, মুখশালা, নাট মন্দির, ভোগ মন্দির, ওই মুখশালার কর্নারে স্থাপন করেছিলেন। আর প্রতিদিনের মতো এটা একটু সরাও তো, আমার পা ব্যথা করছে। প্রতিদিনের মতো জগন্নাথকে পাণ্ডাগণ ভোগ চালাতেন, গর্ভ মন্দিরে কিছু স্পেশাল ভোগ লাগানো হয়, আর ওই সামনে গিয়ে ভোগ মন্দিরে ওই যে হাড়ির ভিতর যতগুলো থাকে না ওই সামনে ভোগ মন্দিরে লাগায়, জগন্নাথ ওইখানে অন্তরে বসে দর্শনের মাধ্যমে খেয়ে নেন, এরকম সিস্টেম আছে। তো জগন্নাথের সামনে সামনে দিয়ে যখন ভোগ নিয়ে যেতেন, তখন ওই রাধা কৃষ্ণ কৃষ্ণ বিগ্রহ ওখানে রাজা স্থাপন করেছেন না, কৃষ্ণ পাণ্ডাদের থেকে ভালো ভালো মিষ্টি মন্ডা গুলো খেয়ে নিতেন, আর জগন্নাথের জন্য কিন্তু শুকনো চাল আর আলু ভাজি টাজি ওইগুলো পাঠিয়ে দিতেন। এবং জগন্নাথের সে কী রে মিষ্টি মন্ডা সেগুলো কোথায়, হ্যাঁ শুধু শুকনো শুকনো রাইস আর ডাল নিয়ে এসছে তোমরা, এবং খেয়াল করে দেখছে ওই পথে কৃষ্ণকে স্থাপন করেছে ওই বেটাই খেয়ে নিচ্ছে। তখন রাজাকে স্বপ্নে দিয়েছে কৃষ্ণ হঠাৎ নাকি এখানে আমার ভোগ কম হয়ে যাচ্ছে, এখান থেকে তাড়াতাড়ি নাকি নিয়ে যাও। তখন রাজা ওই কৃষ্ণজিকে নিয়ে, তখনকার দিনে যিনি রাজা ছিলেন তার সভা পণ্ডিত তার বাসভবনে স্থাপন করেছিলেন। আপনারা যদি সেই বিগ্রহকে সেই কৃষ্ণকে দেখতে চান আজও দেখতে পাবেন, কোথায় জানেন? এটা মহাপ্রভু যে বাড়িতে ছিলেন গম্ভীরা নামে পরিচিত, সেই গম্ভীরার বাড়িতে প্রবেশের সাথে সাথে বাঁদিকে সেই রাধাকৃষ্ণের বিগ্রহ এখনো আছে, অত্যন্ত জাগ্রত সেই ঘটনা ওখানে হয়েছিল। তো এইভাবে আমরা দেখতে পাই ভগবানের অনেক লীলা বিলাস। তারপরে আপনি দেখবেন আরো সামনে গিয়ে উপরের দিকে নৃসিংহদেবকে দর্শন করা যায়, ওই নৃসিংহদেবকে দণ্ডবত প্রণাম করে আপনারা নমস্তে নরসিংহায় গাইতে পারেন। মহাপ্রভু যখন দর্শন করতেন তখন প্রতিবার পরিক্রমার সময় নৃসিংহদেবকে প্রণাম করতেন। এইভাবে আপনি আরো সামনে চলুন, আপনি তখন দেখবেন লক্ষ্মী দেবীর মন্দির আছে, সময় সংকীর্ণ, লক্ষ্মী দেবীর মন্দির আছে, আরো অনেক ছোট ছোট দেব দেবীদের মন্দির আছে। লক্ষ্মী দেবীর প্রসঙ্গগুলো আমরা কালকে বলবো। আপনি সামনে চলে যান, দেখবেন মহাপ্রভুর চরণ চিহ্ন আছে। ছোট্ট একটা মন্দিরের ভিতর চৈতন্য মহাপ্রভু দর্শন করতেন, তার ফুটপ্রিন্ট সেখানে আছে, সেখানে আপনি দর্শন করতে পারেন, চরণামৃত নিতে পারেন। তারপরে আপনি সোজা আনন্দ বাজারে চলে যান, যেখানে প্রসাদ পাওয়া যায়। আপনি অল্প টাকায় পর্যাপ্ত প্রসাদ পাবেন, সেই প্রসাদ ওখানে বসেও খেতে পারেন, বা যে হোটেলে আপনি থাকেন সেখানেও নিয়ে যেতে পারেন। পান্ডাদেরকে খবর দিলে পান্ডারাও আপনাকে ঝুড়িতে করে সেখানে পৌঁছে দিতে পারে। জগন্নাথপুরীতে যদি যান তাহলে প্রসাদ অবশ্যই গ্রহণ করবেন, সেটা মিস করবেন না। ওইটাকে দর্শন করেন, আপনি আরো সামনে চলে যান যেখানে জগন্নাথের ভোগ রান্না করা হয়। ওর ভিতরে আপনাকে প্রবেশ করতে দেবে না, কিন্তু তার উইন্ডো গুলো, উইন্ডো কে কি বলে, উইন্ডো জানালা, এই ছোট ছোট, হ্যাঁ, তার ভিতর দিয়ে আপনাকে দেখতে হবে। চুল্লি, চুল্লি গুলি, কটা চুল্লি আছে, সাতশো বাহান্ন। সেইখানে স্বয়ং লক্ষ্মী দেবী রান্না করেন। তা লক্ষ্মী দেবীর ঘটনাটা আমরা কালকে বলি, আজকে আমি যা বললাম সেটা সকলের ক্লিয়ার, এই পর্যন্ত যা বলেছি। আচ্ছা, এই জগন্নাথ দেবের মন্দিরটা 65 ফুট উঁচা, হাইট কত, তার মানে 214 মিটার, সরি 65 মিটার, 214 ফুট, এটা উঁচু। এর উপরে একটা সুদর্শন চক্র আছে, কি আছে, সুদর্শন চক্র। এই সুদর্শন চক্রটা হাইট কতটুকু জানেন, 11 ফুট 8 ইঞ্চি, 11 ফুট 8 ইঞ্চি এটা হাইট আছে। অষ্ট ধাতু দিয়ে বানানো, তার পাশে পতাকা লাগানো হয়, প্রতিদিন পতাকা লাগানো হয়, প্রতি একাদশীতে সুদর্শন চক্রের নিচে একটা প্রদীপ জ্বালানো হয়, ঘিয়ের প্রদীপ। যত তীব্র হাওয়া আসুক না কেন, ঘিয়ের প্রদীপ কোনোদিন নেভেনি। জগন্নাথ মন্দিরে কোনোদিন ছায়া কেউ দেখেনি, কি ছায়া পড়ে না, হাওয়া যেদিকে চলে তার বিপরীত দিকে পতাকাটা ওড়ে। যদি এই দিক থেকে হাওয়া আসে তাহলে ফ্ল্যাগটা এরকম থাকবে না, কিন্তু ফ্ল্যাগটা এইদিকে চলবে। কিছু কিছু তথ্য এরকম আছে, ওর উপর দিয়ে কখনো পাখি উড়ে যায় না, কোনোদিন বিমান হেলিকপ্টার যায় না ওর উপর দিয়ে, এরকম ব্যাপারগুলি আছে জগন্নাথ মন্দির। তো জগন্নাথ দেবের প্রতি 14 বছর বা 12 বছর পরে বিগ্রহ চেঞ্জ হয়, সে অলৌকিক ঢঙে বিগ্রহ স্থাপনা করা হয়। যে বছর বিগ্রহ কলেবর চেঞ্জ বলে, কলেবর পরিবর্তন, কলেবর মানে শরীর, সেই বছর ওখানে প্রধান পাণ্ডাকে স্বপ্ন দেখায় যে অমুক জায়গায় অমুক অমুক মানে ডাইরেকশন মে নিম গাছ আছে, সেই নিম গাছের ছালের নিচে শঙ্খচক্র গদা পদ্ম শোভিত দেখা যাবে, সেই গাছ কেটে আমার বিগ্রহ বানাবে। যে গাছের উপর প্লাউ, কি বলে, প্লাউ, লাঙ্গল, লাঙ্গল থাকবে সেইটা বলদেবের জন্য, শঙ্খচক্র থাকলে এটার জন্য। এইভাবে স্বপ্ন জগন্নাথের দেখান, সেই অনুসারে সেই বাগানে গিয়ে এই বৃক্ষের সন্ধান পান, তারপরে সেই বৃক্ষ দিয়ে ভগবানের বিগ্রহ বানানো হয়। যদি নতুন বিগ্রহ স্থাপন করা হবে, পুরানো বিগ্রহকে সরিয়ে দেওয়া হবে, তো সেই কাজটা করবে ওই সময় জগন্নাথের পাণ্ডাদের ভিতরে যিনি সবচেয়ে সিনিয়র বয়স্ক তাকে দিয়ে করাবে। কেন ওই কাজটা করার পরে সেই পাণ্ডার বেঁচে থাকবে না, সেজন্য ওরা সবচেয়ে বুড়া পাণ্ডাকে বেঁচে নেয়, তো উনি তো এমনি মারা যাবে, তো উনি এটা করুন। তখন জগন্নাথের নাভি দেশে একটা পয়েন্ট আছে, সেখানে তুলসী, ওই 12 বছর আগে তুলসী আর কি কি যেন দিয়েছিল, ওটাকে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা বলে, প্রাণ শক্তি, সেইটা একদম অ্যাজ ইট ইজ থাকে, তো শুকায় না নষ্ট হয় না। তো ওইরকম সেই বুড়া পাণ্ডার চোখ বেঁধে দেওয়া হয় আর তিনি ওইটাকে ওখান থেকে এনে নূতন বিগ্রহের মধ্যে স্থাপন করেন। তখন নূতন বিগ্রহ অল্টারে দাঁড়াবেন আর ওই বিগ্রহকে নিয়ে জগন্নাথ মন্দিরের উত্তর দিকে একটা বাগান আছে, সেখানে মাটি গর্ত করে মানুষকে যেমন সমাধি দেয় না, জগন্নাথ বলদেব সমাধি, ওনাকে তিনজনকে ওখানে রাখা হয়, সেই জায়গাটা এখনো আছে। ওই জায়গাটার নাম হচ্ছে কৈলা বৃন্দাবন বলা হয়, কৈলা বৃন্দাবন। সেখানে দর্শন করতে 3 টাকা টিকিট লাগে। তো ওইখানে সমাধি দেওয়ার পরে ভগবান এত মোটা এত বড়, আমরা দূর থেকে বুঝতে পারি না, কাছে গেলে আপনি বুঝতে পারবেন না আপনার থেকে কত উঁচু জগন্নাথ, এরকম মোটা। অথচ 12 বছর পরে যখন ওই সেম একই জায়গায় মাটি খোঁড়া হয় ভগবানের বিগ্রহকে সমাধি দেওয়ার জন্য, তো 12 বছর আগে যাদেরকে রাখা হয়েছিল 12 বছরে কিছুই হওয়া উচিত না, কিছুই হওয়া উচিত না, অথচ ওই 12 বছর আগে যাদেরকে রাখা হয়েছিল তাদেরকে খুঁজে পাওয়া যায় না, কিচ্ছু নেই সেখানে, তাহলে ওখান থেকে ভগবান অপরে পাঠিয়ে যান সারিদেব, শুধু মাটি আর মাটি পাওয়া যায়, কথা বুঝতে পারছেন? এতটুকু কাঠও আপনি 12 বছর রাখেন কিচ্ছু হয় না, কাঠটা মাটিতে রূপান্তরিত হতে অনেক বছর লাগে, কিন্তু এত বড় বিগ্রহ সেখানে খুঁজেই পাওয়া যায় না। তো ওইখানে এরকম ব্যাপার স্যাপার আছে। তো ভগবানের সেবা যারা করেন তাদের বিভিন্ন পোস্ট আছে, 37টা পোস্ট, কত 37, যেমন পাণ্ডা পরিছা ওই ফ্ল্যাগ লাগায় যে ওটা একটা পোস্ট আছে, যে ইন্দ্রা থেকে জল আনবে তাদের কাজ, অর্থাৎ দাদা বাবা ঠাকুর দাদা ওই কাজ করত, শুধু জল উঠাবে রান্নার জন্য, কারো কাজ শুধু বংশ পরম্পরা সবজি কাটবে, ওর আঙুল কাটুক আর হাত কাটুক এত সবজি কাটতে হবে, এরকম 36টা ডিপার্টমেন্ট আছে। আর 6,000 পাণ্ডা সবসময় জগন্নাথকে সেবা করে, কত 6,000 পাণ্ডা, মানে টোটাল সেবকের সংখ্যা কত 6,000। শাস্ত্রে এরকম লেখা আছে পুরাণের উৎকল খণ্ডে কি জগন্নাথের পাণ্ডাদের সকলের 4 4 হাত, কত, কিন্তু আপনারা কয় হাত দেখেন, এই চোখে দেখা যায় না, আসলে হ্যাঁ আছে ওইখানে জগন্নাথের, ওইটাই যে ফাইনাল ধাম, ওইটাই জগন্নাথের নিত্য ধাম। তো জগন্নাথের যারা ভক্ত হয় জগন্নাথের কৃপা লাভ করে তারা ওইখানেই জন্ম লাভ করে, ওইখানে ভগবানের সেবক হিসেবে জন্ম লাভ করে। তো এইভাবে জগন্নাথ পুরী সম্বন্ধে বলা হয়েছে। তো আরেকটা আমি ছোট্ট ঘটনা বলবো, তারপরে আমরা কীর্তন করব নাকি, সেইটা হচ্ছে যে জগন্নাথের পাশে যে সুদর্শন, সেই সুদর্শন মন্দিরের উপরে চলে গেল কি করে, হ্যাঁ ওটা মন্দিরের চূড়ায় চলে গেল কি করে, জগন্নাথের পাশে সুদর্শনের প্রতীক হিসাবে একটা স্তম্ভকে দাঁড় করানো হয়, দেখেছেন দেখেছেন? সুদর্শন চক্র একসময় মনে মনে ভাবলেন আমি হচ্ছি ভগবানের সবচেয়ে প্রিয় ভক্ত, শুধু প্রিয়ই না, আমার জগৎ সংসার জগন্নাথের উপর নির্ভর করে আর জগন্নাথ আমার উপর নির্ভর করে, কোনো আপদ বিপদ হলে জগন্নাথ, মানুষের আপদ বিপদ হলে জগন্নাথ জগন্নাথ করে, আর জগন্নাথ যখন বিপদ হয় তখন আমাকে ডাকে, তা আমি কি কম, এরকম মনে মনে ভাব। আর জগন্নাথের এক নাম হচ্ছে দ্বারপ্রহারী, কি নাম, তিনি এরকম বেশি যদি কেউ বাড়াবাড়ি করে তখন একটু চাবিটা ঘুরিয়ে দেয় জগন্নাথ, এখন জগন্নাথ দেখছেন বাপরে বাপ, এ তো দেখছি অহংকারে একজন টুইট মুড করছে, অহংকার তো কমানো উচিত। তারপর একদিন সুদর্শন কে আসছে কাছে, সুদর্শন কাম হিয়ার, ইয়েস প্রভুজি, হোয়াট হ্যাপেন্ড, ইংলিশে বলছে। তো বলছে যে হনুমান দেখো ওই সাগর পারে তপস্যা করছে, ইউ অ্যাপ্রোচ হিম এন্ড কল, ওখানে যাও এবং হনুমানকে ডেকে আনো, বাস এই তুমি করো। তো ওইখানে হনুমানকে ডাকতে গিয়েছেন সুদর্শন, ডেকে ফটাফট আবার ভগবানের কাছে ফিরে আসছে। কিন্তু হনুমান এত খুশি হয়েছে, ভগবান আমাকে ডেকেছে তাড়াতাড়ি, হনুমান একদম এক লাফে আসতে গিয়েছে। এখন সুদর্শন ভাবছে বেটা হনুমান বান্ধব, তুই আমার থেকে আগে পৌঁছে যাবি, আমার প্রেস্টিজটা যাবে একেবারে। এত তীব্র বেগে হনুমান আসছে, সুদর্শনকে ফেল করে দিচ্ছে। আর সুদর্শন কি করছে, সামনে কিরকম দাঁড়িয়ে পড়ছে, আপনার সামনে উপস্থিত হওয়া, দেখুন আপনার এই কে বেটা আমাকে পথ ঢুকে দিচ্ছে, তো কি করবো আমি? জগন্নাথকে স্মরণ করার সাথে সাথে হনুমানের আট হাত হয়ে গেছে, কয় হাত? আট হাত। আর জগন্নাথ বুদ্ধি দিয়েছে, চার হাতে বেটাকে ধর। সুদর্শনকে ধরে বসেছে, সুদর্শন আর ধরতে পারছে না জগন্নাথ। সুদর্শন কি দিই, বান্ধবের হাতে ধরা গেলাম আমি, আমাকে কেউ ধরতে পারে না, ধরা তো দেবে কথা, আমার তেজে সবকিছু ভস্মভূত হয়ে যায়, পাহাড় পর্বত গিরি যাই বলুন না কিন্তু, আরে বান্ধব আমাকে ধরে ফেললো, কোন কিভাবে আমি জগন্নাথের কাছে মুখ দেখাবো? এইটা জগন্নাথের লীলা, তুই তেজ দেখিয়েছিলি বান্ধবের কাছে পরাজিত হল। আর দুই হাত এরকম উঁচু করে জগন্নাথের স্তব স্তুতি করছে, এরকম উঁচু করে হাত জোর করে এরকম। তো এইভাবে সুদর্শন চক্র আর আর হনুমান যখন কাছে যাচ্ছেন এই মন্দির গেটে ধরবে, ওই সময় হনুমান সুদর্শনকে এরকম ভেঙে দিয়ে ফট করে সামনে চলে গেছে জগন্নাথের। সেখানে কি উপস্থিত হয়েছে, পিছনে মাথা নিচু করে সুদর্শন চক্র ঢুকেছেন। জগন্নাথ বলছে কি হলো সুদর্শন, তোমার এই গতি? বলছে বান্দরের কাছে শেষ পর্যন্ত পরাজিত হলাম আমি। সুদর্শন না, সুদর্শন না, জগন্নাথ তালি বাজাচ্ছে মনে মনে, দেখ কেমন না, তুই আছিস, তুই শ্রেষ্ঠ শক্তিশালী, তোর উপর আমি নির্ভর করি, তোকে ছাড়াও চলে। সেজন্য জগন্নাথ ইচ্ছে করে ওই সময় ওকে না দেখে বলছে হনুমানকে ডাকো, হনুমানকে দিয়ে কাজ করাবে। তখন জগন্নাথ বলছে সুদর্শন তোমার এই পরাজয়ের কারণ কি জানো? বলছে না আমি তো বুঝতে পারছি না, তোমার অহংকার, তুমি বলছো তুমি শক্তিশালী, তোমার উপর আমি নির্ভর করছি, এখন থেকে আমি তোমাকে অর্ডার দিচ্ছি আমার কাছে আর থাকতে হবে না, তোমাকে কোনো দরকার নেই, যাও যেখানে পারো সেখানে তুমি চলে যাও। সাবধান, অনেক সময় এই অহংকার আমাদের ভিতরে আসে, আমরা ভাবি আমি যা করছি মহারাজ গুরু মহারাজ আমার উপর নির্ভরশীল। অনেক সময় আমি প্র্যাকটিক্যাল নামও বলতে পারি কিন্তু বলবো না, তারা ভাবে যে আমি ছাড়া গুরুদেবের চলবে না, আমি টাকা দিচ্ছি, পয়সা দিচ্ছি, বুদ্ধি দিচ্ছি, কত শক্তি দিচ্ছি, গাড়ি বাড়ি দিচ্ছি, প্রচার প্রসার করছি, মানে গুরুদেব আমার উপর নির্ভর হয়ে গেছে, এরকম বাবা আসে অহংকারের কারণে। তো দেখবেন আমি নিজে দেখেছি গুরু মহারাজ কোন শিষ্যর ভিতর যখন এরকম দেখেছে সাথে সাথে ওর একদম চূর্ণ করে দিয়েছে, বলে দিয়েছে গেট আউট, দেখো তুমি গুরু বৈষ্ণব থেকে দূরে গিয়ে কি করতে পারো, তার অবস্থা খারাপ হয়ে গেছে। তখন সে যখন ভুল বুঝতে পেরেছেন এসে ক্ষমা চেয়েছেন, তখন গুরু মহারাজ ক্ষমা করে দিয়েছে। তা ঠিক সেরকম গুরু আর ভগবানের রীতি এইরকম, যদি আমরা অহংকার দেখায় সাথে সাথে অহংকার চূর্ণ করে দেবে। আমাদের কোন অ্যাসোসিয়েশন থেকে কোন গুরুদেব কোন শিষ্যকে যদি বলে ঠিক আছে আজ থেকে তুমি তোমার ইচ্ছায় চলো আমি কিছু বলবো না, এইটা হচ্ছে শিষ্যের জীবনের সবচেয়ে দুঃখকর ঘটনা। কোন গুরু যদি শিষ্যকে আলাদা করে দেয়, তার আন্ডার থেকে বাইর বাইর করে দেয়, তাহলে বুঝতে হবে আপনার জীবনের চরম পরিণতি শুরু হয়ে গেছে, এর থেকে দুঃখ কিছু হতেই পারে। যেন গুরু ছাড়া শিষ্যের কোনো অস্তিত্বই নেই, কিছু করতে পারবে না, এরকম। তো আমরা চাই না যে আমাদের কারো জীবনে এরকম ঘটনা ঘটুক। সবসময় গুরু চরণে তার দাসানুদাস হিসাবে থাকা আমাদের একান্ত কর্তব্য। তো সুদর্শন চক্র এরকম ভ্রান্ত বসত মনে করেছিলেন যে আমার উপর ভগবান নির্ভর করে, তো ভগবান সাথে সাথে প্রমাণ করে দেখালেন। তো ভগবান বললেন তুমি যাও, তুমি স্বাধীন, তোমার যেখানে ইচ্ছে তুমি চলে যেতে পারো, তোমাকে আমার দরকার নেই, হনুমানই সব কাজ করবে আমার। হনুমান তো মহা খুশি, অবিনম্র চুপচাপ, সেটা যেটা ভগবান চান সেটি হবে। সুদর্শন চক্র মহা বিপদে পড়ছে, যে কি আমাকে যদি ভগবান ত্যাগ করেন আমার কি করতে হবে, আমাকে কোন আমি কোন কাজে লাগবো। তখন খুব আকর্তি মিনতি করছে, প্রভু আমি বুঝতে পেরেছি এইবারের জন্য আমাকে ক্ষমা করুন, এইবারের জন্য আমাকে করুন। ভগবান বলছেন আমি যা বলছি তাই হবে, ঠিক আছে, যেহেতু তুমি বিনম্রতা প্রকাশ করছো, ভুল স্বীকার করছো, তো যাও তুমি গিয়ে আমার মন্দিরের চূড়ার উপর বসে থাকো। তারপরেও সুদর্শন চক্র অনুনয় বিনিময় বিনয় করছে। তারপর ভগবান বলছে ঠিক আছে তাহলে এখানে থাকো, কিন্তু আমার কাছে তুমি নিষ্ক্রিয় হয়ে থাকবে। কিভাবে থাকবে? নিষ্ক্রিয় স্তম্ভ রূপে থাকবে, তুমি সুদর্শন রূপে থাকবে না, স্তম্ভ রূপে থাকবে, নিষ্ক্রিয় অবস্থায় চুপচাপ দাঁড়িয়ে থাকো। সেই জন্য জগন্নাথের বাঁ দিকে একটা কাঠের স্তম্ভ আমরা দেখতে পাই, ওটা আসলে আসলে সুদর্শন চক্র, চুপচাপ হয়ে থাকে। আর সুদর্শন চক্র কোথায় আছে? ও চূড়ার উপরে। তারপরেও সে কান্নাকাটি করছে, প্রভু এইবার আমাকে ক্ষমা করে দেন। বলে ক্ষমা এখন হবে না, তুমি ওখানে যাও, তবে তোমাকে আমি আশীর্বাদ দিচ্ছি, যেহেতু তুমি আমার ভক্ত, ভুল স্বীকার করছো, তোমাকে ওখানে থাকতেই হবে। কিন্তু তোমাকে যে এবার যারা দূর দূরান্ত থেকে দর্শন করবে, মানে মন্দিরের চূড়াটাই তো প্রথম দেখা যায়, সেই তারা দর্শন করে যদি তোমাকে প্রণাম করে, সেই প্রণাম আমি পাবো। অর্থাৎ আমাকে প্রণাম করার ফলে মানুষের যে পরম কল্যাণ সাধিত হবে, তোমাকে দর্শন করে যারা প্রণাম করবে তাদেরও ওই একই। এইভাবে তাকে আশীর্বাদ দিলেন। ওই সেই কারণে আমরা দেখি সুদর্শন চক্র জগন্নাথ দেবের মন্দিরের চূড়ার উপর। ঠিক আছে, জয় জগন্নাথ স্বামী কি
জয়,
বলদেব প্রভু কি
জয়,
সুভদ্রা মহারানী কি
জয়,
গৌরানন্দে শিল সম্পাদি কি
জয়।
কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন কি বলছে? দ্বারের নাম, আচ্ছা, পূর্ব দিকে সিংহদ্বার, পশ্চিম দিকে ব্যাঘ্রদ্বার, উত্তর দিকে হস্তিদ্বার, আর দক্ষিণ দিকে অশ্বদ্বার। রাজকন্যা কি হলো? তো রাজকন্যাকে তো এইখানে পুরীতে নিয়ে এলো, এনে এই পুরুষোত্তম দেবের যে মিনিস্টার ছিলেন প্রধানমন্ত্রী, ওনাকে বললেন যে আমি একে আপনার আন্ডারে রাখলাম, আপনি খোঁজ খবর নেন, ঝাড়ুদার পেলে ওকে বিয়ে তার দিয়ে দেন, মেয়ে মানুষ ওকে কতদিন আমি আটকিয়ে রাখবো, একটা ঝাড়ুদার পেলে বিয়ে তার দিয়ে দেন, আমি আর কোনো হেডেক নেবো না, ওটা আপনার ব্যাপার। তা মিনিস্টার বলছে হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমার উপরে ভরসা রাখুন আপনি, আমি ব্যবস্থা।